জমাদ্দার সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি তাঁর স্বপ্নের কথা এবার স্পষ্ট মনে করতে পারলেন, কিন্তু কাউকেই কিছু বললেন না। জমাদ্দার সাহেব সাতটি কলসির মায়ায় পড়ে গেলেন যেটা তিনি স্বপ্নে দেখেছেন। এভাবেই দিন কাটতে থাকে। প্রতি রাতেই বুড়ি তার স্বপ্নে আসেন এবং তাকে আহ্বান করেন। জমাদ্দার সাহেব কৌতূহলী হয়ে পড়ে অমাবস্যার একদিন আগে তার নানার বাড়িতে যান। সন্ধ্যার পর তিনি কাউকে কিছু না বলেই নানা বাড়ি থেকে বের হন এবং জঙ্গলের আশেপাশে ঘুরতে থাকেন। এভাবে সময় কেটে যায়। রাত তীব্রহরের সময় জমাদ্দার সাহেব তার গায়ের জামাটা খুলে এক বস্ত্রে চলে যান ডোবার উদ্দেশ্যে। প্রচণ্ড অন্ধকার, ঝিঝি পোকার ডাক এবং চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। জমাদ্দার সাহেব ভয় পেতে থাকেন, কিন্তু সাতটি কলসির মায়ায় তিনি সব ভয় দূরে ঠেলে সামনে এগোতে থাকেন। হঠাৎ জমাদ্দার সাহেব শুনতে পান কেউ একজন বলছে,
আমি এখানে,
আজ থেকে 30-35 বছর আগের ঘটনা। সকাল থেকে একটানা বৃষ্টিতে আশেপাশের ছোট ছোট ধান ক্ষেতগুলো সব ভরে গেছে। চারপাশে ঘন জঙ্গলের মধ্যে 3-4টা বাড়ি। বাড়িগুলোর চারপাশে ছোট বড় অনেকে গাছ, তার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় শিমুল তোলার গাছগুলো যেন সব গাছগুলোর ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বেশ কিছু ফুলের গাছও রয়েছে। বাড়ির দরজা থেকে বের হলে সামনে কাঁচা আঁকাবাঁকা রাস্তাটা সাপের মতো বয়ে গেছে সামনের কালভার্ট পর্যন্ত। রাস্তার দুপাশে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে তাল গাছগুলো। আবহাওয়া খানিকটা পরিবর্তন হওয়াতে জমাদ্দার বাড়ির এবং আশেপাশের কিছু মানুষ বের হয়েছে বাজারের উদ্দেশ্যে। বাজারটা জমাদ্দার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। শনিবারের বাজার নামেই সকলের কাছে বেশ পরিচিত। জমাদ্দার বাড়ির মুরব্বী হাফেজ জমাদ্দার সাহেব একাধারে একজন কবিরাজ, তান্ত্রিক এবং সকলের পরিচিত মুখ। জিন বন্দি করা, জিনের আসর থেকে মানুষকে মুক্ত করা, ঝাড়ফুঁক করা, বাটি চালান করা সহ আরো অনেক কিছুই তার প্রতিদিনের কাজ ছিল। স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ বাজারের বিষয়ে আলোচনা করে হাতে ছাতা এবং বাজারের ব্যাগ নিয়ে জমাদ্দার সাহেব রওনা করলেন বাজারের উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার পর পেছনে পেছনে তার স্ত্রী আসলেন এবং বললেন,
আজকে কিন্তু অমাবস্যা, তুমি সাবধানে থাকবে আর যত তাড়াতাড়ি পারো বাসায় ফিরবে। যদি ফিরতে দেরি হয়ে যায় তাহলে আজকে রাতটা মেয়ে জামাইয়ের বাড়িতে কাটিয়ে আগামীকাল আসবে। হ্যাঁ ঠিক আছে,
বলে জমাদ্দার সাহেব পথ চলা শুরু করলেন। শনিবারের বাজারের কাছেই তার মেয়ে জামাইয়ের বাড়ি হওয়াতে জমাদ্দার সাহেব মনে মনে আশ্বস্ত ছিলেন। কাঁচা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কালভার্ট পর্যন্ত আসার মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জমাদ্দার সাহেব থামলেন না, হেঁটে চললেন। রাস্তার ওপর কোথাও সাঁকো, কোথাও আবার গাছ রাখা আছে হাঁটার সুবিধার জন্য। 1.5 থেকে 2 ঘন্টা এক টানা হাঁটার পর তিনি পৌঁছে গেলেন বাজারের কাছে মেয়ের জামাইয়ের বাড়িতে। সেখানে পৌঁছে সালাত আদায় করে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। বাজার পৌঁছে জমাদার সাহেব কেনাকাটা শুরু করলেন। হঠাৎ তার মনে হল বৃষ্টির মধ্যে বড় ইলিশ মাছ ভেজে খেতে মন্দ লাগবে না। সাতটি ইলিশ মাছ দরদাম করে কিনলেন। মাছগুলো কেনার সময় তার দুই পাশে সাতজন সাদা জুব্বা এবং পাগড়ি পরা লোক দাঁড়িয়েছিল, যারা ওই মাছগুলো কিনতে চেয়েও জমাদ্দার সাহেবের সাথে দর কষাকষিতে ফেরে ওঠেনি। সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং আকাশটা নিকষ কালো মেঘে ঢেকে যাওয়াতে জমাদ্দার সাহেব খুব দ্রুত তড়িঘড়ি করে বাকি বাজারের সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। হালকা বৃষ্টি এবং বিজলির চমকানিতে যত দূর দেখা যাচ্ছিল তাতে তার আশেপাশে বা দূরে কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছিল না। রাস্তার আশেপাশের তাল গাছগুলো যেন রাস্তার পরিবেশটাকে আরো ছমছমে করে তুলেছে। মনে কিছুটা ভয় লাগলেও জমাদ্দার সাহেব তাতে সায় দিলেন না এবং হাঁটতে লাগলেন। কবিরাজ হয়ে ভয় পাওয়া মানায় না। জমাদ্দার সাহেব নিজেই অনেক জিনের সাথে সরাসরি কথা বলেছেন, তার নিজ হাতে মিষ্টি তুলে দিয়েছেন এবং কখনো বাধ্য হয়ে অনেক জিনকে বন্দিও করেছেন। তার বাধ্যগত অনেক জিনও ছিল যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করত, তাই এসব বিষয়ে তিনি তেমন ভয় পেতেন না। এভাবে চলতে চলতে মোল্লার বাজার নামের একটা জায়গার কাছাকাছি চলে আসেন জমাদ্দার সাহেব। রাস্তায় অনেক কাদা হওয়ার কারণে আশেপাশের মানুষ মিলে রাস্তার ওপরে একটি সাঁকো করে দিয়েছেন হাঁটার সুবিধার জন্য। সাঁকোর কাছাকাছি আসার সময় জমাদ্দার সাহেব বুঝতে পারলেন বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে এবং প্রচণ্ড ঝড়ে যেন চারপাশের গাছপালা সহ সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। জমাদ্দার সাহেবের হাতের ব্যাটারি চালিত লাইটটি বাতাসের প্রচণ্ড তীব্রতায় পড়ে যায় এবং তিনি নিকষ কালো অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে থাকেন। বিজলির আলোতে সাঁকোর ওপরে উঠবেন ভেবে পা বাড়াতেই তিনি থমকে যান। তিনি দেখতে পান সাঁকোর দুই পাড়ে দুইজন করে মোট চারজন অতি দীর্ঘকায় লোক সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে।
কি খবর জমাদ্দার সাহেব, খুব তো বাহাদুরি করে মাছগুলো কিনে নিলেন। আমাদের হক ছিল মাছগুলো, কিন্তু আপনি সেটা কেড়ে নিলেন। আপনাকে কখনো একা পাওয়া যায় না, কারণ সাথে প্রায় আপনার বাধ্যগত জিনগুলো থাকে। আজকে অমাবস্যা হওয়াতে তাদের বের হওয়ার রাস্তা আপনি বন্ধ করে এসেছেন, যেটা আপনার মনে নেই।
কথাগুলো শুনে জমাদ্দার সাহেব থমকে গেলেন এবং তার মনে পড়ে গেল তার বাধ্যগত জিনগুলোকে আজকে বন্ধন মুক্ত করেননি, তার নিজের শরীরও বন্ধন মুক্ত। জমাদ্দার সাহেব যখনই নিজের শরীর বন্ধ করতে শুরু করলেন ঠিক তখনই বুঝতে পারলেন তিন থেকে চারজনের অনেকগুলো হাত তাকে ধরে উপরে তুলে নিচ্ছেন। জমাদ্দার সাহেব তার সাথে থাকা একটা তাবিজ পকেট থেকে কোন রকমে বের করে হাতে নেয়ার সাথে সাথে তাকে ছেড়ে দেয়া হয় এবং তিনি প্রচণ্ড বেগে মাটিতে পড়ে হাঁটু পর্যন্ত গেড়ে যান।
আজকে তোর কোনো রক্ষা নেই, তুই আজকে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। আমরা তোকে মেরে ফেলব এবং যে তোকে মারতে বাধা দেবে তাকেও মারব।
কথাগুলো বলা শেষ হতেই চারপাশে অট্ট হাসির মতো শব্দ শুনতে পান জমাদ্দার সাহেব। কিছুটা বিচলিত হয়ে জমাদ্দার সাহেব জানতে চান,
তোরা কারা, কোত্থেকে এসেছিস আর কেন এসেছিস?
আমরা ছিলাম একটি বাঁশ ছাড়ে এবং সেই বাড়িতে তুই গিয়েছিলি একজন জিন আক্রান্ত রোগের চিকিৎসা করতে। তুই আমাদের মধ্য থেকে তিনজনকে বন্দি করেছিস, এরপর বাঁশ ঝাড় কেটে ফেলতে বাধ্য করেছিস। আমরা মাঝে মাঝে তোকে ভয় দেখাতাম, কিন্তু তোকে ছুঁতে পারিনি। আজকে সাতজন এসেছি পাশের নাপতার চরণ থেকে, আমরা ওখানেই থাকি।
কথাগুলো শেষ হতেই জমাদ্দার সাহেব জোরে জোরে তার কথার চাল মন্ত্র চালতে থাকেন এবং ওদেরকে তাড়ানোর চেষ্টা চালিয়ে যান। কথার চালে কিছুটা দূরে সরে যায় সাতজন দুষ্ট এবং হিংস্র জিন, কিন্তু হঠাৎই জমাদ্দার সাহেব বুঝতে পারেন তার পাগুলো তিনি নাড়াতে পারছেন না। মনে হচ্ছে পা দুটি যেন কারা খুব শক্তভাবে ধরে রেখেছে। জমাদার সাহেব এবার তার মায়াবী মন্ত্র পড়া শুরু করেন এবং মন্ত্র পড়ে হাতের তালুতে বাড়ি দিতে থাকেন। পাদুটি যেন হঠাৎ মুক্ত হয়ে যায়। জমাদার সাহেব সাগর উপরে উঠে পড়েন এবং দেখতে পান সাগর ঠিক মাঝ বরাবর একটি অবয়ব দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন এবং কাটা গলা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত উপরের দিকে উঠছে। জমাদার সাহেব বুঝতে পারেন সাগরটা খুব দুলছে এবং মনে হচ্ছে পেছন থেকে এবং সামনে থেকে খুব জোরে কারা যেন টানছে। অবস্থা বেগতিক দেখে জমাদার সাহেব আল্লাহর নাম নিয়ে জোরে জোরে আজান দিতে থাকেন এবং সাগর দিকে এগিয়ে যান। তিনি যত সামনে যাচ্ছেন তত বড় হচ্ছে কাটার শরীরটা। জমাদার সাহেব মনে সাহস নিয়ে মুখে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে সামনের দিকে এগোতে থাকেন এবং একটা সময় তিনি সাগর ওপরে পৌঁছে যান। সাগর থেকে নামতেই তিনি দেখতে পান তার সামনে সাতটি অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের আকৃতি আলাদা আলাদা। কারো মাথা নেই, কারো মাথা আছে, শরীর নেই, কারো মাথার শরীর কিছুই নেই, শুধু বড় বড় লোমস পা দেখা যাচ্ছে। জমাদার সাহেব এবার জানতে চাইলেন, তোরা কি চাস? এত কিছুর পরেও কি তোদের স্বাদ মেটেনি?
না, মেটেনি। তোর হাতে থাকা সাতটি মাছ আমাদের দিয়ে দে, আর তোর হাতে এখনো আমাদের তিনজন বন্দি, ওদের মুক্ত করে দিবি, বিনিময়ে আমরা তোকে ছেড়ে দেব, নইলে তুই মরবি।
না, সেটা হয় না, মাছ তোরা পাবি না, আর তোদের বাকি তিনজনকে আমি কখনোই মুক্ত করব না, কারণ ওরা মানুষের উপর অত্যাচার করে, ভয় দেখায় এবং বিভিন্নভাবে শিশুদের কষ্ট দেয়। তোরা চলে যা, তোদের বাকি তিনজনের মতো তোদেরও অবস্থা হবে, শুধু সময়ের ব্যাপার। এই কথা বলে জমাদার সাহেব হাঁটতে লাগলেন এবং চারিদিকে প্রচণ্ড অন্ধকার আর বৃষ্টির তোপের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। তিনি তাবিজটি শক্ত করে ধরে সামনের দিকে এগোতে লাগলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন তার চারপাশে কারা যেন কথা বলছে এবং ঠিক মাথার উপরে কিছু একটা ভাসছে। তিনি মাথাটা উপরের দিকে ওঠাতেই দেখতে পান তার নিজের চেহারার মতো একজন তার মাথার উপরে ছায়ার মতো তার সাথে হাওয়ায় ভেসে চলেছে, যার পা দুটো উপরের দিকে এবং মাথাটা নিচের দিকে। মাথাটা কাটা ছেঁড়া এবং সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। অবয়বটির চেহারাতে কোনো চোখ ছিল না। এই দৃশ্য দেখে জমাদার সাহেব মনে মনে কিছুটা ভেঙে পড়লেন এবং আল্লাহকে স্মরণ করলেন। চিন্তায় মগ্ন থাকায় জমাদার সাহেব কখন যে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে যান তা তিনি বুঝতে পারেননি। তিনি তার সামনে কিছুটা আলো দেখতে পান এবং সেই আলোতে তিনি দেখতে পান বড় বড় পশম এবং নখযুক্ত অনেকগুলো জন্তু তাকে ঘিরে ফেলেছে, যারা প্রচণ্ড ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং জন্তুগুলোর মুখ দিয়ে লালা ঝরছে। মনে হচ্ছিল যেন এখনই তাকে আক্রমণ করবে এবং ছিঁড়ে খাবে। জমাদার সাহেব আল্লাহু আকবার বলে একটা গোল বৃত্ত আঁকলেন এবং বৃত্তের মধ্যে দাঁড়িয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। নিজেকে বৃত্তের মধ্যে আবদ্ধ করে এক নাগারে তিনি দোয়া দরুদ পড়ছেন। তাঁর দোয়া পড়ার সাথে সাথে জঙ্গলের মধ্যে প্রচণ্ড আর্তনাদ শুরু হয়। গাছগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম। প্রচণ্ড বাতাস বইতে থাকে। বাঁশ ছাড়ের বাঁশগুলো তার গায়ে এসে পড়লেও যেন পড়ছে না। জন্তুগুলো হঠাৎই লম্বা লোমস শরীর নিয়ে কিছুটা মানুষের আকারে রূপ নেয় এবং জমাদার সাহেবের আশেপাশে ঘুরতে থাকে। জমাদার সাহেব আরো জোরে জোরে দরুদ পড়তে থাকেন এবং একটা সময় সব কিছু শান্ত হয়ে যায়। এত কিছুর পরেও তিনি সজ্ঞানে সবকিছু দেখে যাচ্ছিলেন এবং আল্লাহর উপর ভরসা রেখে আবার হাঁটা আরম্ভ করলেন। তিনি হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছের কালভার্টের কাছে পৌঁছালেন। বৃষ্টি এতক্ষণে থেমেছে এবং আকাশটা কিছুটা পরিষ্কার হওয়াতে রাস্তা কিছুটা দেখা যাচ্ছিল। কালভার্টের কাছে পৌঁছানোর পর জমাদার সাহেব দেখতে পেলেন তার বাড়ির পরিচিত কয়েকজন মহিলা কালভার্টের নিচে কোমর সমান পানিতে মাছ ধরছে। জমাদার সাহেব জিজ্ঞেস করলেন,
এত রাতে তোমরা এখানে কি করছো?
এত রাতে তোমাদের মাছ ধরতে হয়, বাড়ির পুরুষরা কি করে?
নিজ থেকে উত্তর আসল না। হঠাৎ একজন মহিলা বলে উঠল,
আসলে আজকে অনেক মাছ পড়েছে, তাই আমরা আসলাম, দেখি যদি কোনো বড় মাছ পাই।
আপনি আমাদের একটু হাত ধরে উঠাবেন, আমরা উঠতে পারছি না। জমাদার সাহেব তখন সম্পূর্ণ ভিজে চুপচুপে এবং ক্লান্ত। এরপর তিনি বললেন,
ঠিক আছে আমি আসছি।
কিছুটা নিচে নামতেই মহিলাগুলোর চোখগুলো বড় হতে লাগলো, ক্ষিপ্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং আরো একটু নিচে নামতেই মহিলাগুলো হেসে হেসে মানুষের কণ্ঠে বলল,
আর একটু নিচে আসেন জমাদার সাহেব।
জমাদার সাহেব নিচে নামলেন এবং যখনই জমাদার সাহেব তার হাত মহিলাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন, তখন চারপাশ থেকে আগুনের গোলার মতো তীব্র আলো এবং পচা দুর্গন্ধের একটা পরিবেশ তৈরি হয়ে উঠল। হিংস্র জিনগুলো জমাদার সাহেবকে প্রচণ্ড জোরে টেনে হিঁচড়ে কালভার্টের নিচের পানির মধ্যে নিয়ে যায়। চারপাশ থেকে প্রচণ্ড ধাক্কা আর সমানে টানার কারণে জমাদার সাহেব কালভার্টের ভেতরের দিকে চলে যান এবং দেখতে পান সেই কলা কাটা অবয়বটা তার সামনে। পেছন থেকে হাসির শব্দ আসছিল এবং তিন থেকে চারজনের একটা দল, যাদের শরীরে ছিল খেজুরের কাঁটার মতো পশম, প্রচণ্ড কালো কুচকুচে অবয়বগুলোর চোখ এবং মুখ থেকে রক্ত ঝরছিল। অবয়বগুলো তার হাত থেকে ইলিশ মাছগুলো টেনে নেয়ার চেষ্টা করে এবং জমাদার সাহেবকে মাটির মধ্যে গেড়ে ফেলার জন্য চাপ দিতে থাকে। নখের আঁচড়ে জমাদার সাহেবের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু ইলিশ মাছগুলো ছেড়ে দিলে তাকেও মেরে ফেলবে, এটা ভেবে জমাদার সাহেব মাছগুলো আঁকড়ে ধরে মুখে মন্ত্র পড়তে লাগলেন এবং ওদের দিকে পানি ছিটিয়ে দিলেন। অবয়বগুলো কিছুটা দূরে সরে গেল। এরপর জমাদার সাহেব দেখতে পান তিনটি অবয়ব তাদের নিজের মাথা নিয়ে এগিয়ে আসছে। জমাদার সাহেব প্রচণ্ড ভয়ে জীবন বাঁচানোর তাগিদে বললেন,
তোরা সাতজন আমার সাথে চল, আমি তোদেরকে ইলিশ মাছ ভেজে তেঁতুল গাছের ওপর দিয়ে যাব এবং তোদের সাথীদেরকে মুক্ত করব, আর যদি আমার কথায় রাজি না হোস তাহলে হয় আমি মারা যাব, নয়তো তোদেরকে বন্দী করে চিরজীবনের জন্য সমুদ্রে নিক্ষেপ করব, আমি জীবনের পরোয়া করি না।
হিংস্র জিনগুলো এবার কিছুটা শান্ত হয়ে জমাদার সাহেবের সাথে হাঁটতে থাকে। জমাদার সাহেব দরজার সামনে তেঁতুল গাছে জিনগুলোকে অপেক্ষা করতে বলেন। জমাদার সাহেব ঘর থেকে তখন হ্যারিকেনের আলো দেখতে পাচ্ছিলেন, তাঁর স্ত্রী তাঁর চিন্তায় ঘরের সামনেই বসেছিলেন। বলে রাখা ভালো, তখন যোগাযোগের এত আধুনিক মাধ্যম তো দূরে থাক, কোনো পাকা রাস্তাও ছিল না। জমাদার সাহেব তড়ি ঘড়ি করে তাঁর স্ত্রীর উদ্দেশ্যে বললেন,
আমার কি হয়েছে না হয়েছে সব কথা পরে, আমার হাতে থাকা ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রে ভেজে নাও, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব, যা কিছু হয়ে যাক ভয় পাবে না এবং কাজ থামাবে না।
এই কথাগুলো এক নাগাড়ে বলে জমাদার সাহেব থামলেন। তাঁর স্ত্রী তাঁর কথা মতো মাছগুলো কাটতে রান্নাঘরে যেতেই দেখলেন রান্নাঘরের একটু বাইরে পাঁচ সাতজন লাল রক্তমাখা চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি জমাদার সাহেবের কথা মতো ভয় পেলেন না, কাজও থামালেন না। মাছ কাটার পর সেগুলো ধোয়ার জন্য পুকুরে যাওয়ার সময় তিনি দেখতে পান সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, যারা প্রত্যেকেই লম্বা আলখেল্লা পরা, এবং তাদের মধ্যে একজন তাকে উদ্দেশ্য করে বললেন,
আপনি ভয় পাবেন না, হিংস্র জিনগুলোকে আমরা বাধা দিয়ে রেখেছি, কিন্তু ওরা খুব শক্তিশালী, যত দ্রুত সম্ভব মাছগুলো ভেজে ভাজা মাছ এবং মাছের তেল সহ কলা পাতা করে ওদের দিয়ে আসতে হবে।
জমাদার সাহেবের স্ত্রী বুঝতে পারলেন এরা জমাদার সাহেবের বাধ্যগত জিন। জমাদার সাহেব তার স্ত্রীর পেছনেই ছিলেন। মাছ ধোয়া শেষ করে দ্রুত সেগুলো সরিষার তেলে ভাজা শুরু করলেন। জমাদার সাহেবের স্ত্রী দেখলেন বাড়ির বাইরে থেকে কতগুলো লোমশ নখযুক্ত হাত মাছগুলো টেনে নেয়ার চেষ্টা করছে। ঘরের চালে ঢিল ছোড়ার শব্দ, কলা গাছগুলো মড়মড় করে ভেঙে ফেলার শব্দে তিনি কিছুটা ভয় পেলেও থামলেন না। জমাদার সাহেব বাইরে গিয়ে কলা গাছের পাতা, যা গ্রামে বরক নামে পরিচিত, সেগুলো নিয়ে আসলেন এবং মাছগুলো তাতে ভালো করে সাজিয়ে মাছের উপর তেল দিয়ে দিলেন। মাছগুলো নিয়ে তেঁতুল গাছের নিচে রেখে আসলেন। সাথে সাথে প্রচণ্ড ধস্তধস্তির শব্দ তিনি শুনতে পেলেন। পেছনে তাকাতেই দেখলেন মাছগুলো নেই। খানিক পরে সবকিছু নিস্তব্ধ। জমাদার সাহেব কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন। স্ত্রীর কাছে সব ঘটনা খুলে বলে তিনি গোসল করে কিছু না খেয়েই শুয়ে পড়লেন। রাতে অদ্ভুত এবং অস্পষ্ট একটি স্বপ্ন দেখলেন, যেটা সকালে তাঁর মনে ছিল না। সকালে ঘুম থেকে উঠে নিজেই নিজেকে কিছু রুকাইয়া করেন এবং তাঁর বাধ্যগত জিনদের শরণাপন্ন হন। তিনি জানতে চান হিংস্র এই জিনগুলো কারা এবং কোথায় থাকে। তিনি তার একজন বাধ্য জিনের মাধ্যমে জানতে পারেন জিনগুলো দক্ষিণের কোন একটি ঘন জঙ্গলের বাঁশঝাড়ে থাকত। কিছুদিন আগে বাঁশঝাড়টি কেটে ফেলায় সেগুলো আশ্রয়ের উদ্দেশ্যে মোল্লাবাজারের নাপতার চরানে চলে আসে এবং সেখানেই অবস্থান করছে। জিনগুলো খুবই নিকৃষ্ট, নোংরা এবং হিংস্র প্রকৃতির। তাঁদের উদ্দেশ্য ছিল জমাদার সাহেবকে মেরে ফেলা। সাতটি জিনের সাথে দেয়া কথা না রাখলে তারা এই বাড়ির আরও ক্ষতি করার চেষ্টা করবে। জমাদার সাহেব জানতে চাইলেন,
তোমরা কি তাদের আটকাতে পারবে না?
আমরা তাদের সাময়িকভাবে আটকাতে পারব, কিন্তু তারা শক্তিশালী এবং হিংস্র বিধায় তাদের একদম শেষ করা আমাদের সামর্থ্যের বাইরে। জমাদার সাহেবকে আরও সাবধান থাকার অনুরোধ করে তাঁর বাধ্যগত জিনটি বিদায় নেন। জমাদার সাহেব জিনদের সাথে দেয়া কথা রাখলেন না, ওদের সাথীদের মুক্ত করলেন না। এরপর থেকে অদ্ভুত এক স্বপ্ন দেখেন জমাদার সাহেব, যেটা সকালে তিনি মনে করতে পারতেন না। অনেক দিন কেটে যায় এবং ছোটখাটো অনেক সমস্যাই হতে থাকে। জমাদার সাহেব দিনে দিনে কেমন যেন রোগা হয়ে যাচ্ছিলেন। শান্ত নিরিবিলি প্রকৃতির মানুষটা বদমেজাজি হয়ে যাচ্ছেন এবং সারা দিন একটা ছোট ডোবার পাশে গিয়ে বসে থাকতেন। বলে রাখা ভালো, তার বাড়ির পাশেই একটা ছোট পুরনো ডোবা ছিল, যেটা নিয়ে অনেক প্রচলিত কাহিনী ছিল। জমাদার সাহেবের স্ত্রী এবং ছেলেমেয়েরা অনেকে কবিরাজ এবং হুজুরের শরণাপন্ন হন, কিন্তু কেউই তেমন কোনো সমাধান দিতে সক্ষম হননি। দুই একদিন তাকে দেখার পর তারা প্রত্যেকেই বলত, এটা আমাদের শক্তির বাইরে। তিনি নিজেই একজন নাম করা কবিরাজ এবং তান্ত্রিক, তার সাথে যে সমস্যাগুলো হচ্ছে তা খুবই শক্তিশালী জিনেরা করছে। আমরা এখানে যুক্ত হলে আমাদের প্রাণের হুমকি আছে। আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের ওপর অমানুষিক অদৃশ্য অত্যাচার হওয়া শুরু হয়। আমাদেরকে ক্ষমা করবেন। জমাদার সাহেবের ছেলেমেয়েরা আশাহত হয়ে ফিরে আসতেন প্রতিবারই। এভাবে অনেক দিন কেটে যায়। ভাদ্র মাসের এক অমাবস্যার রাতে জমাদার সাহেব রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে তিনি স্বপ্নে দেখতে পান একজন বৃদ্ধ মহিলা তাকে ইশারা করে ডাকছেন এবং ক্ষীণ আর কর্কশ কণ্ঠে বলছেন,
জমাদার, আমি অনেকবার তোর স্বপ্নে এসেছি যেটা তুই সকালে ভুলে যেতি। আমি তোকে আমার কাছে থাকা সাত কলসি স্বর্ণালঙ্কার কাঁচা টাকা এবং মণিমাণিক্য দিতে চাই। তুই যদি সাহস করে গহীন খালি তোর নানা বাড়ির পাশের জঙ্গলের ভেতরে ডোবার কাছে অমাবস্যার রাতে দ্বিপ্রহরের পর একটি বস্ত্র পরে আসতে পারিস, তাহলে সাতটি কলসি তোর।
জমাদার সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি তাঁর স্বপ্নের কথা এবার স্পষ্ট মনে করতে পারলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। জমাদার সাহেব সাতটি কলসির মায়ায় পড়ে গেলেন, যেটা তিনি স্বপ্নে দেখেছেন। এভাবে দিন কাটতে থাকে। প্রতি রাতে এই বুড়ি তার স্বপ্নে আসেন এবং তাকে আহ্বান করেন। জমাদার সাহেব কৌতূহলী হয়ে পড়েন এবং অমাবস্যার একদিন আগে তাঁর নানার বাড়িতে যান। সন্ধ্যার পর তিনি কাউকে কিছু না বলেই নানা বাড়ি থেকে বের হন এবং জঙ্গলের আশেপাশে ঘুরতে থাকেন। এভাবে সময় কেটে যায়। রাত দ্বিপ্রহরের সময় জমাদার সাহেব তাঁর গায়ের জামাটা খুলে শুধু একটা লুঙ্গি পরে স্বপ্নে দেখা ডোবার উদ্দেশ্যে হাঁটতে থাকেন। প্রচণ্ড অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক এবং চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। জমাদার সাহেবের মনে ভয়ের সঞ্চার হলেও সাতটি কলসির মায়ায় তিনি সবকিছু দূরে ঠেলে এগোতে থাকেন। হঠাৎ জমাদার সাহেব শুনতে পান কর্কশ কণ্ঠে কেউ একজন বলছে,
আয়, আমি এখানেই।
জমাদার সাহেবের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। তিনি বুঝতে পারেন কণ্ঠটা তাঁর স্বপ্নে শোনা কণ্ঠই। হঠাৎ চারপাশটা প্রচণ্ড আলোয় আলোকিত হয়ে যায় এবং তিনি দেখতে পান সাতটি কলসি ডোবা থেকে গড়িয়ে গড়িয়ে তাঁর দিকে আসছে। কর্কশ কণ্ঠে বুড়ি বলেন,
একটি কলসি মাথায় নে, দুটি কলসি হাতে নে, আর চারটি কলসি তোকে অনুসরণ করে তোর পিছু পিছু গড়িয়ে যাবে। তুই তোর বাড়ির পথে রওনা হয়ে যা, ভুলেও কোথাও থামবি না, আর পেছনে তাকাবি না, যা কিছু হয়ে যাক তাকাবি না।
জমাদার সাহেব মাথায় এবং দুই হাতে দুটি কলসি নিয়ে হাঁটা শুরু করলেন। পেছনে তিনি শুনতে পেলেন ঝুনঝুন ঝুনঝুন শব্দ, কোনো কিছু যেন তাকে গড়িয়ে অনুসরণ করছে। প্রচণ্ড অন্ধকারের মাঝেও কিসের একটা আবছা আলো যেন তার সামনে ছিল এবং তিনি পথ চলতে লাগলেন। মাঝে মাঝে হাসির শব্দ, গুঙানির শব্দ, কান্নার শব্দ শুনতে পেলেন, কিন্তু সাতটি কলসির মায়ায় তিনি কোনো কিছুকেই পাত্তা দিচ্ছিলেন না। পথ প্রায় শেষ। জমাদার সাহেবের বাড়ি প্রবেশের রাস্তার পাশের ডোবার কাছে আসতেই তিনি বুঝতে পারেন কলসিগুলো তার হাত থেকে পড়ে যাচ্ছে। নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও তিনি কলসিগুলোকে আটকাতে পারলেন না। একে একে সাতটি কলসি তার হাত থেকে গড়িয়ে চলে যায় এবং ডোবার মধ্যে গড় গড় শব্দে তলিয়ে যায়। জমাদার সাহেব সাথে সাথে লাফ দিয়ে ডোবার মধ্যে যান। এত কষ্ট করে এত কাছে এনে জমাদার সাহেব ধন ভাণ্ডারগুলো হারাতে চাননি। সারা রাত ডোবার এপাশ থেকে ওপাশে মাটি হাতড়ে হাতড়ে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলেন। ফজরের আজানের একটু পর জমি চাষের জন্য কৃষকেরা মাঠে যাওয়ার সময় জমাদার সাহেবকে ডোবার মধ্যে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। তার পা থেকে কোমর পর্যন্ত কাদার মধ্যে গাঁড়া ছিল এবং শরীরের বাকি অংশ কাদা মাখা অবস্থায় ডোবার সাথে লেপটে আছে। জমাদার সাহেবকে ধরে তারা বাড়িতে নিয়ে যায়। স্থানীয় একজন আলেমের মাধ্যমে ঝাড়ফুঁক করার পর তাঁর জ্ঞান ফিরে। আলিম জমাদার সাহেবকে বলেন,
আপনি জিনগুলোর সাথে দেয়া কথা রাখতে পারেননি, ওরা আপনার ক্ষতি করতে চায়, ওরা আপনাকে বিভ্রান্ত করবে।
জমাদার সাহেব কিছুটা সুস্থ বোধ করার পর তাঁর বাধ্য জিনদের স্মরণ করেন, কিন্তু কেউই তার সাথে সাক্ষাৎ করছিল না। অনেক সময় পর একজন জিন উপস্থিত হয় এবং তিনি জানতে পারেন তার অন্য জিনগুলোকে বন্দী করা হয়েছে এবং তাকেও যে কোনো সময় বন্দি করা হতে পারে। ওরা খুব শক্তিশালী এবং হিংস্র হওয়াতে জমাদার সাহেবের বাধ্যগত জিনগুলো ওদের সাথে পেরে ওঠেনি। জমাদার সাহেবের মুখটা মলিন হয়ে যায়। এদিকে কিছুটা সুস্থ বোধ করার পর তিনি স্বাভাবিক জীবনে ফিরলেন। একদিন সন্ধ্যার পর বাসায় বসে বিশ্রাম নেয়ার সময় হঠাৎ তাঁর ঘরে একজন লোক প্রবেশ করে এবং তাকে সালাম দেয়। লোকটি যে বিষণ্ন অবস্থায় সেটা দেখে জমাদার সাহেব তাঁর কারণ জানতে চান। লোকটি বলে,
আমি পাশের দুই গ্রাম পরে থাকি, আমার বাড়িতে আমার এবং আমার পরিবারের সাথে নানান অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, এবং কিছুদিন আগে আমার স্ত্রী কিছু কাফির জিন দ্বারা আক্রান্ত হয় এবং সে বাড়ির সবকিছু ভাঙচুর করে, আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ছেলে মেয়েদের কাছে আসতে দেয় না, রাতের বেলা তাকে ঘরে বন্দি করেও রাখা সম্ভব হয় না, তাকে মাঝে মাঝে বাড়ির পাশে নাত্তার চড়ানে অচেতন অবস্থায় পাওয়া যায়। আমরা অনেক কবিরাজের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাইনি, পরে একজনের মাধ্যমে আপনার কথা জানতে পারি, এই বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করুন দয়া করে।
কথাগুলো শেষ হতেই লোকটি কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ ভেবে জমাদার সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলেন,
ঠিক আছে, আমি যাব তোমার সাথে, কিন্তু এই কথা তুমি তোমার বাড়িতে গিয়ে বলবে না, আমি আগামীকাল সন্ধ্যার পরে হঠাৎ তোমার বাড়িতে উপস্থিত হব, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও আমাকে, বলে যাও সেটা।
লোকটি তাকে ঠিকানা বলতেই তিনি বুঝতে পারলেন এটা ওই সাতটি হিংস্রজিনের কাজ। ওদের ঠেকানো কোনো সহজ কাজ নয়, তাও তিনি চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত নেন। বাড়িতে কেউ তাকে এই কাজ করার জন্য অনুমতি দেন না, যেহেতু তিনি অনেক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছেন এবং অনেক কষ্ট ভোগ করেছেন। জমাদার সাহেব তাদেরকে বলেন,
আমার ওস্তাদ আমাকে মানুষের বিপদে পাশে থাকার আদেশ করেছেন, আমি লোকটির সাথে কথা দিয়েছি এবং আমি যাব ইনশাল্লাহ,
হায়াত মৌত আল্লাহর হাতে। পরের দিন আসরের নামাজের পরে তিনি বাসা থেকে তার বিভিন্ন বই, কাগজ, কলম এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন। বর্ষাকাল হওয়াতে লোকটির বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের আজান দিয়ে দেয়। সালাত আদায় করে তিনি ধ্যানে বসেন এবং তার বাধ্যগত একটি জিনের মাধ্যমে তিনি লোকটির স্ত্রীর সমস্যা সম্পর্কে সবকিছু জেনে নেন। তিনি লোকটির স্ত্রীর জন্য একটা পাত্রে পানি পড়ে দেন এবং কিছুটা শুকনো ঝরঝরে মাটি পড়ে দেন, যেগুলো তার গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই তিনি উঠে বসেন এবং সাতটি ভিন্ন কণ্ঠে বলতে শুরু করেন।
তুই নিজেই কোন রকমের জীবন নিয়ে ফিরে গিয়ে আমার এখানে এসে সাহস পেলে কিভাবে? এত কিছু পরেও তোর শিক্ষা হয়নি, তোকে আজকে শেষবারের মতো শিক্ষা দেব।
কথাগুলো শেষ হতেই জমাদার সাহেবের সামনে থাকা হ্যারিকেনটি বন্ধ হয়ে যায়। প্রচণ্ড জোরে হঠাৎই বাতাস বইতে শুরু করে। ঘরের মধ্যে তিন চারজন লোক মিলেও মহিলাটিকে ধরে রাখতে পারে না। সবাই চিৎকার করে বলে, জমাদ্দার সাহেব কিছু একটা করেন, ওদেরকে থামান। জমাদ্দার সাহেব তার মায়াবী মন্ত্র চালাতে থাকেন এবং একটা সময় ঘরের চালের ওপর অনেকগুলো পায়ে হাঁটার শব্দ পান। জমাদ্দার সাহেব মন্ত্র চালনা বন্ধ করেন না। এর কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ব্যাগ থেকে তাবিজের বই, কলম আর কালি বের করে তাবিজের খেলা শুরু করেন জমাদ্দার সাহেব। তিনি এক মনে তাবিজ লিখছেন, কিন্তু হঠাৎই মহিলাটি জেগে ওঠে এবং মহিলার সামনে থাকা হ্যারিকেনটি জমাদ্দার সাহেবের দিকে জোরে নিক্ষেপ করে। অল্পের জন্য জমাদ্দার সাহেব রক্ষা পান। মহিলাটি আবার উচ্চ স্বরে বলে ওঠে,
যা জমাদ্দার, নইলে তোর পরিবারের জন্য বাঁচবে না। আমাদের মধ্যে থেকে তিনজন তোর পরিবারের অনিষ্ট করতে এর মধ্যে তোর বাড়ি আছে, রেহাই পাবি না।
কথাগুলো শেষ হতে না হতেই জমাদ্দার সাহেবের অনুগত তিন জিন হাজির হন এবং বলেন, বাড়িতে অনেক বিপদ, আপনার বড় ছেলে ভাঙচুর করছে, নিজেকে নিজে কষ্ট দিচ্ছে, ওরা আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করছে। জমাদ্দার সাহেব একটা বড় ধাক্কা খেলেন, তার এখন কি করা উচিত তিনি বুঝতে পারছেন না। এদিকে মহিলাটি তখনও হিংস্র জিন দ্বারা আক্রান্ত, অপরদিকে তার পরিবার। জমাদ্দার সাহেব তাঁর অনুগত আরেকজন জিনকে বললেন,
তুমি আজকে এখানে এই মহিলার সাথে থাকো, যে করেই হোক ওদের আটকে রাখো।
অপর জিনকে বললেন,
তুমি আমার বাড়ি যাও, আমার ছেলেকে ওদের হাত থেকে বাঁচাও, আমি না পৌঁছানো পর্যন্ত ওদের তুমি আটকাও।
জমাদ্দার সাহেবকে তাবিজ ও পানি পড়া দিয়ে ঘুটঘুটে অন্ধকার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তিনি তার শরীর বন্ধ করে নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার জীবনে এত বড় বিপদে তিনি আগে কখনো পড়েননি। হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসার পর তিনি দেখতে পেলেন একজন নববধূ তাঁর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জমাদ্দার সাহেব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন,
আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন?
সামনে থেকে কোনো উত্তর আসল না। জমাদ্দার সাহেব মহিলাটির পিছু নিলেন। কিছুটা আসার পর মহিলাটি হঠাৎই পেছনের দিকে ঘুরলেন আর জমাদ্দার সাহেব দেখতে পেলেন একজন বিদ্ঘুটে দেখতে কালো ডাইনি, যার চেহারার একটা পাশ ছিল পোড়া এবং চোখ দুটি শুধু কোটর আছে, কিন্তু আর কিছু নেই সেখানে। মহিলাটির মাথার খুলিটা দেখা যাচ্ছে।
আয় আমার কাছে, আয়, আমি তোকেই নিতে এসেছি।
জমাদ্দার সাহেব তার ঘাড়ে প্রচণ্ড টান অনুভব করেন। মনে হচ্ছিল ঘাড়টা এখনই মাথা থেকে আলাদা হয়ে যাবে। প্রচণ্ড ভয়ে জমাদ্দার সাহেবের মুখ থেকে কোনো দোয়া কালাম বের হচ্ছিল না। জমাদ্দার সাহেব আর ঠিক থাকতে পারলেন না, সেখানেই জ্ঞান হারালেন। কত সময় কেটে গেছে তিনি জানেন না। কুকুরের ঘেউ ঘেউ শব্দে জেগে উঠে তিনি দেখলেন তাঁর সামনে দুই তিনটা কালো কুকুর যা তাকে আক্রমণ করতে গিয়েও থেমে যাচ্ছে। জমাদ্দার সাহেব বুঝতে পারলেন এরা নিশ্চয়ই হিংস্র জিন, যারা তার শরীর বন্ধ থাকায় আক্রমণ করতে পারছে না। জমাদ্দার সাহেব ব্যাগের থলি থেকে শুকনো মাটি বের করে কুকুরের দিকে ছুড়ে মারেন। বিকট শব্দে কুকুরগুলো অন্ধকারে মিলিয়ে যায়। জমাদ্দার সাহেব হাঁটতে লাগলেন। বৃষ্টি শুরু হল। জমাদ্দার সাহেব কিছুই দেখতে পাচ্ছিলেন না এবং কোথায় আছেন বুঝতে পারছিলেন না। হঠাৎ তিনি তার কানে ফিস ফিস শব্দ শুনতে পান।
সোজা হেঁটে বাম দিকে যেতে থাকুন, সামনেই আপনার বাড়ি। আমি আপনার সাথে আছি, কিন্তু বেশি সময় থাকলে আপনার ছেলেকে ওরা আবার আক্রমণ করবে। আপনি দ্রুত হাঁটুন,
জমাদার সাহেব দেখলেন তিনি না চাইতেও খুব দ্রুত চলছেন এবং একটা সময় মনে হল তিনি উঠছেন। বাড়ির সামনে আসতেই তিনি ধীরে ধীরে নিচে পড়ে গেলেন এবং যখনই বাড়িতে প্রবেশের জন্য পা বাড়ান সাথে সাথে তিনি দেখতে পান অনিন্দ সুন্দরী এবং লাবণ্যময়ী একজন নারী দাঁড়িয়ে আছে এবং জমাদ্দার সাহেবকে তিনি তাঁর চোখের ইশারায় ডাকছেন। চোখের ইশারা যেন সম্মোহনের মতো। জমাদ্দার সাহেব ডানে বামে কোনো দিকে না তাকিয়ে চোখের দিকে এগিয়ে যাচ্ছেন। রূপের মোহতে জমাদ্দার সাহেব হারিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি জানেন না। আরেকটু এগোতেই জমাদ্দার সাহেব দেখলেন তিনি একটা বড় পুরাতন পুকুরের মধ্যে নেমে গেছেন। তার সামনেই ছিল একটি বড় স্বর্ণমণি মাণিক্য হীরা জহরত ভর্তি বড় পাতিল। জমাদ্দার সাহেবকে সুন্দর কোমল কণ্ঠে রূপসী মায়াবিনী বলল, এটা তোমার জন্য উপহার। যদি তুমি এই হাঁড়িটি তোমার হাঁটু পর্যন্ত মাটি থেকে ওঠাতে পারো তাহলে এটা তোমার। জমাদ্দার সাহেব সম্মোহিত অবস্থায় চেষ্টা করতে লাগলেন, কিন্তু প্রতিবারই তিনি হাঁটুর ওপরে ওঠাতে ব্যর্থ হলেন। যতবার তিনি ব্যর্থ হলেন ততবারই মাটির নিচে তিনি একটু একটু করে ডুবে যাচ্ছিলেন। এভাবে চলতে থাকলো আর অনেকক্ষণ। জমাদ্দার সাহেব একটা সময় বুঝতে পারলেন তিনি বুক পর্যন্ত গেড়ে গেছেন। তিনি যেটা উঠানোর চেষ্টা করছিলেন সেটা কোনো পাতিল ছিল না, সেটা আসলে একটা পচা দুর্গন্ধযুক্ত মরা কোনো প্রাণী। সম্মোহন কাটতে জমাদ্দার সাহেব নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই তিনি ওপরে উঠতে পারেননি। জমাদ্দার সাহেব নিস্তেজ হয়ে গেলেন আর এর মধ্যেই তার কানে ভেসে আসলো ফজরের আজান। সাথে সাথে চিৎকার দিয়ে মায়াবিনী চলে গেল আর জমাদ্দার সাহেব হুঁশ ফিরে পেলেন, কিন্তু তখনও তিনি কাঁদার মধ্যে পড়ে আছেন। জমাদ্দার সাহেব চিৎকার করতে লাগলেন, পাশেই তার বাড়ি থেকে হ্যারিকেন নিয়ে কয়েকজন দৌড়ে আসলেন এবং তাকে ওই অবস্থায় দেখে ঘাবড়ে গেলেন। ধীরে ধীরে কাদামাটি সরিয়ে জমাদ্দার সাহেবকে ওঠাতে ওঠাতে সকাল হয়ে গেল। জমাদ্দার সাহেবকে তিন চারজন ধরে বাড়িতে নিয়ে শুইয়ে দিলেন, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। তার পোশাক পাল্টে দেয়া হল এবং একজন কবিরাজকে নিয়ে আসা হল। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফিরানো সম্ভব হল না। এদিকে তার ছেলের অবস্থাও খারাপ, ঘরের সবকিছু ভাঙচুর করে, সবাইকে গালিগালাজ করে, রক্তচক্ষু নিয়ে বলে, মরবি, তোরা সবাই মরবি। জমাদ্দার সাহেবের বাধ্যগত জিন এসব কাছে থেকে দেখেও কিছু করতে পারছিলেন না। অনেকটা সময় এভাবেই দুজনকে নিয়ে কেটে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসতেই জমাদ্দার সাহেবের স্ত্রী অজু করার জন্য বাইরে বের হলেন। তখন তিনি শুনতে পেলেন কেউ তার কানে ফিস ফিস করে বলছে,
আপনি জমাদ্দার সাহেবকে একটা রুমের মাটিতে শুইয়ে দিয়ে সেখান থেকে সবাইকে সরিয়ে দেবেন এবং সব ধরনের আলো নিভিয়ে দেবেন।
জমাদ্দার সাহেবের স্ত্রী জিনের কথা মতো তাই করলেন। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ তীব্র বাতাসে কেউ ঘরে প্রবেশ করছে, এটা বুঝতে পারল সবাই। সবাইকে উদ্দেশ্য করে জিন বলল,
আপনারা ধৈর্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
জমাদ্দার সাহেবের ঢুকাই আরম্ভ করলেন তাঁর অনুগত জিন। কাদের সাথে যেন হুঙ্কার দিয়ে কথা বলে যাচ্ছেন জিন, বিভিন্ন আয়াত পড়ে ফোঁ দিচ্ছেন, মাঝে ধস্তাধস্তের শব্দে চারপাশ বিষণ্নতার চাদরে ঢেকে যায়। এভাবে প্রায় তিন ঘন্টা কেটে যাওয়ার পর জমাদ্দার সাহেব উঠে বসলেন এবং বললেন,
একটু পানি দাও কেউ।
জমাদ্দার সাহেবের মেয়ে তার জন্য পানি নিয়ে গেলেন এবং জমাদ্দার সাহেব তা পান করলেন। তার অনুগত জিন সালাম দিয়ে তাকে জানালেন সে বড় ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাকে যেন জমাদ্দার সাহেব যাওয়ার অনুমতি দেন। জমাদ্দার সাহেব অনুমতি দিলেন, জিনটি বিদায় নিলেন এবং বলে গেলেন,
আপনি পুরোপুরি সুস্থ নন, বাইরে বের হবেন না।
জমাদ্দার সাহেব উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারলেন তার সেই শক্তি নেই। সবাই তাকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন এবং তিনি আর তার ছেলে দুজনই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন কবিরাজ ও তান্ত্রিকের কাছে নিয়েও ভালো কোনো ফলাফল পাওয়া যায়নি। গ্রামের সবার মাঝে ভয় ঢুকে যায়, সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকেন। নাপতার জডানের এই কাহিনী ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা, একজন লোক অন্য এক গ্রাম থেকে নাপতার জডান পার হয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে মধ্যে তিনি দেখতে পান একটি ছোট কালো কুচকুচে সাপ তার পিছু নিয়েছে। তিনি ততটা পাত্তা দিলেন না। একসময় হাঁটতে হাঁটতে তিনি খেয়াল করলেন সাপটা ধীরে ধীরে বড় হচ্ছে। তিনি দেখতে পান সাপটা তার দিকে তাকিয়ে তার দিকেই আসছে। লোকটি প্রচন্ড ভয়ে দৌড় দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও পা দুটি নাড়াতে পারছিলেন না। সাপটি ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। লোকটি ভয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। সাপটি তাকে পেঁচিয়ে ধরে। লোকটির দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সাপটি তাকে একটি কুয়োর দিকে টেনে নিতে থাকে এবং ফস ফস আওয়াজ করতে থাকে। লোকটি মারা যাচ্ছিলেন প্রায়, এমন সময় সাপটি তাকে ছেড়ে দেয় এবং অনেকক্ষণ সেখানে সে অজ্ঞান হয়ে থাকে। হুঁশ ফেরার পর লোকটি দেখতে পায় একজন সাদা জুব্বা পরিহিত খুব সুন্দর চেহারার লোক তার মাথার পাশে বসা। তিনি লোকটিকে সালাম দিলেন এবং বললেন,
আজকে আপনি অনেক হিংস্র একটা চিনের হাত থেকে বেঁচে গেছেন। মনে রাখবেন, এই জায়গাটি ভালো নয়, এত রাতে এখানে আসা উচিত হয়নি। একা বাড়িতে ফিরে যান আর এই বোতলের পানি প্রতিদিন পান করবেন, পথে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
কথাগুলো বলেই সুন্দর চেহারার লোকটি উধাও হয়ে যায়। অসুস্থ বিপর্যস্ত লোকটি উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলেন, কিন্তু তিনি দেখতে পান তিনি তার বাড়ির উঠোনে আছেন। তিনি বুঝতে পারেন না কিভাবে তিনি এখানে আসলেন। এভাবেই নাপ্তার চড়ান কেন্দ্রিক অনেক ঘটনাই ঘটতে থাকে। হঠাৎই একদিন ওই গ্রামে আগমন ঘটে দুজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের, যারা মানুষকে হেদায়াতের জন্য ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। তারা মানুষকে বিভিন্ন রকমের আদেশ নির্দেশ করতেন। কয়েকদিনের মধ্যেই তাদের আধ্যাত্মিকতা গ্রামে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন লোকজন তাদের কাছে আসতে থাকে এবং তাদের সমস্যার সমাধানও হয় আল্লাহর রহমতে ওই মানুষের উসিলায়। তাদের কাছে নিয়ে যাওয়া হয় জমাদ্দার সাহেব এবং তার ছেলেকে। তারা সবকিছু দেখেন, তারপর বলেন,
এটা একটা বড় সমস্যা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এই সমস্যার গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে। আর ভয় নেই, যারা তোমাদের ক্ষতি করত, কষ্ট দিত, তারা সবাই চলে গেছে, আর কখনোই ফিরবে না, সবাই আল্লাহর পথে থাকবে।
জামাতার সাহেবকে উদ্দেশ্য করে বললেন,
বন্দী সকল জিনদের ছেড়ে দেবে এবং কখনোই মানুষের ক্ষতি করবে না, যতটুকু পারো উপকার করবে।
জামাতার সাহেব এবং তার ছেলের জন্য একটু পানি পড়ে দিলেন এবং দোয়া করলেন। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কিছুদিন পর পরহেজগার লোক দুজন গ্রাম থেকে চলে গেলেন। এরপর ওই গ্রামে আর কখনো হিংস্র জিনদের অস্তিত্ব দেখা যায়নি। লোকজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেলেন। অনেক বড় ঘটনা লিখে ফেললাম, গুছিয়ে লেখার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা, যদি সিলেক্টেড হয় পড়ে শোনাবেন। জমাদ্দার সাহেব আমার নানুর বড় ভাই, তার সাথে ঘটে যাওয়া আরো ঘটনা আমার জানা আছে। সবাই যদি এই ঘটনাটি পছন্দ করে তাহলে আবার লিখব। বুঝতেই পারছেন, তিনি বলেই দিয়েছেন এই ঘটনাটি পছন্দ যদি সবাই করে তাহলে তিনি আবার লিখবেন। যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আরো যদি পছন্দ হয় তাহলে শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে। ধন্যবাদ আপনাকে এই চমৎকার ঘটনাটি আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার সাথে আবারও কথা হবে, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
জুনাইদ হুজুরের আরো একটা ঘটনা।
জুনায়েদ হুজুরের ঘটনা আপনারা সবাই পছন্দ করেন, বারবার শুনতে চান, এবং সে কারণেই ইয়াসিনের পাঠানো এই ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি আগামীকাল। তবে এই ঘটনাটি এবার প্রকাশিত হচ্ছে অন্য ভুবনে। আপনারা যারা এখনো পর্যন্ত অন্য ভুবন ঘুরে দেখেননি, তারা চলে যান www.bhoot.com.bd-তে এবং সেখানে গিয়ে আপনি অনেক ঘটনা যেমন পাবেন তেমনি পেয়ে যাবেন অন্য ভুবন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনা পাই, সেই ঘটনাগুলো আমি চেষ্টা করি আপনাদের শোনাতে। আজকে এখন আমি তেমনই একটা ঘটনায় যাব। আমরা অডিও ক্লিপগুলো সিলেক্ট করি খুব বেছে বেছে, অন্তত চেষ্টা করি। এই মুহূর্তে নাইমের একটা ঘটনা শোনাবো এবং তিনি ফ্রান্স থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনারা যারা অডিও ক্লিপ পছন্দ করেন তারা যেমন এই ঘটনাটি শুনে আনন্দ পাবেন, যারা পছন্দ করেন না আমার মনে হয় তাঁদেরও ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি নাইমের পাঠানো অডিও ক্লিপ।
হ্যালো রাসেল ভাই, আমি নাইম ফ্রান্স থেকে বলছি। আমি মার্সিতে থাকি, আমি একটি কোম্পানিতে কাজ করি, এটা হচ্ছে একটা হোটেল, ফাইভ স্টার না থ্রি স্টার হোটেল। সো বেসিক্যালি এটার নামটা বলছি না কারণ এটা অনেকটা ফেমাস আর এটা টুরিস্ট স্পট। আপনি যদি কখনো মার্সিতে আসেন তাহলে অবশ্যই জানান যে এখানের কালচারটা অনেকটা হাইস এবং রিচ পিপল একটু এখানে থাকে। সো আমি সরাসরি ঘটনায় চলে যাই। সত্য ঘটনা হচ্ছে যে এটা আমার এটা ঘটনা ঘটে আসলে আমি এবং আমার ইন্ডিয়ান একটু ফ্রেন্ড, আর আমরা এটা একটা প্ল্যান সেট, বা আমি ঘটনাটা বলবো যে এটা আমাদের নিজের কারণে ঘটে যাওয়া। আমি দেশে আমার বন্ধুদের নিয়ে একটু মজার সাথে করছিলাম প্ল্যান সেট। সো আই থিঙ্ক ওটা কিছুই হলো না, বাট এটা একদম অন্যরকম আর কি প্ল্যান সেট, যেটা আমরা সাধারণত জানি যে একটা ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে এরকম আর কি। সো টুকটাক এরকম না, আসলে এদেশের যে এমন একটা জিনিস আসছে আমি মানে ধারণার বাইরে। সো আমরা এরকম ঘটনাটা সরাসরি বলি যে আমি 8 ঘন্টা ডিউটি করতাম, 8 hours, ডিউটি শেষে আমি বাসায় আসলাম। আর আমি কারণ আমার একটু গেমের প্রতি আকর্ষণীয় ছিল, তাই জন্য আমি একটু টাইম মানে আমার 12 ঘন্টা বা মানে 2 থেকে 4 ঘন্টা আমি গেম খেলতাম কনসোলেটে। এটা ফেমাস গেম, এটা চাইনিজ গেম। সো ওখানে আমরা খেলতাম, অনলাইনে খেলতাম, আমি খুব কপে খেলতাম। সো এরকম খেলতে একটা দুইটা ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয়, তাদের সাথে কথাবার্তা হয় ডিসকর্ডে। সো ডিসকর্ডে তাদের সাথে কথাবার্তা হয়, তো এরকম গেম নিয়ে আসার বিষয়। তারপর এক সময় আমরা ফ্রেন্ড সবাই হয়ে যাই, বেস্ট ফ্রেন্ড মতো। ওই যে আমার ইন্ডিয়ান ফ্রেন্ডটা ছিল ওটাও আমার সাথে ছিল, ওটাও আমার সাথে খেলতো এক হিসাবে, পার্টনার হিসাবে। সো আমরা খেলতাম এবং হঠাৎ কথায় মানে আমরা মিট আপ করি, সবাই দেখা সাক্ষাৎ হয়। এরকম হইতে হইতে মনে করেন সপ্তাহ বা মাস খানিক পর মানে কথার ভিতরেই আমি বলে ফেলি যে আমার দেশের বাড়িতে আমি এরকম একটা ট্রাই করছিলাম। সো তারাও মানে একটু কিউরিয়াস হয় আমার কথা শুনে, তো তারাও বলে যে তাহলে তো এখানে আমরা করে দেখতে পারি, তারাও একটু ভূতের প্রতি আকর্ষণীয়। সো আর গেম গুলো তারাও আমার সাথে মানে ওদেরও একটু হরর গেম গুলো খেলতে পছন্দ, নাইটমেয়ার্স জাস্ট যেমন এরকম আর কি, নাইটমেয়ার্স 1-2 এগুলো আমরা খেলতাম চ্যাপ্টার এ আর কি বেসিক্যালি। তারপর আমার যে ফ্রান্সের যে ফ্রেন্ডটা ছিল তার নাম ছিল ক্ল্যাটন আর একটা নাম ছিল ডার্কি। সো ওই ডার্কি যে ছিল সে একটু বলল যে আমার এমন একটা মানুষের সাথে পরিচয় আছে। আমি বলে দিই যে আমি ছিলাম মুসলিম আর যে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল ওটা ছিল হিন্দুস আর খ্রিস্টান ছিল, দুইজনই ওরা ক্যাথলিক খ্রিস্টান। আর যার নাম বলা হচ্ছিল আমার যে ফ্রেন্ডটা বলছিল ডার্কি, ওই ফ্রেন্ডটা বলছিল যে ওই তার একজন জেসুস বন্ধু ছিল, সো ইহুদি বন্ধু, বলছে যে ও আমাদেরকে ওই এরকম একটা রিচুয়াল করার জন্য একটা জায়গায় নিয়ে যাবে। আমি তো এত কিছু জানতাম না যে এরা কিরকম, বা আমি সাধারণ বাসায় যে একটা রুম হবে বা কোনো একটা অ্যাপার্টমেন্ট, সো হয়তো বা তাদের বাসায়, সো প্ল্যান চেট এরকম চিন্তা ভাবনা করে আমি দেশেও এরকম ট্রাই করছিলাম, এটা কোনো কাজ হয়নি, সো আমি এটা ফান হিসাবে নিলাম। তারপর একদিন সময় পরে আমরা মানে আমার তখন এখানে মনে হয় সানডেতে, না 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 আমি স্যাটারডে আমার ছুটি ছিল, ফ্রাইডেও ছুটি আমার, ফ্রাইডেতে আমার একটু কাজ ছিল তাই জন্য দেখা হয়নি, একটু আমি পার্ট টাইম একটা কোম্পানিতে কাজ ছিলাম তাই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়, তখন মানে সেদিন যাওয়া হয়নি। তারপরের দিন আমরা যাইলাম স্যাটারডে, তো সবাই মিলা গেলাম আমরা দুজন। প্রথমত আমাদের কারণ বাসাটাও একটু কাছাকাছি ছিল, সো তার সাথে আমি একসাথে ফার্স্ট মিট আপ হয়, তারপর সেকেন্ড আমরা পিক করি আরেকজনকে, তো আমরা চারজন একসাথে এক সময় একসাথে হয়ে যাই। তারপর ডার্কি যে ছিল সে বললো অমুক একটা জঙ্গলে যেতে হবে, সো ওই জঙ্গলটার নামও বলছি না, ওই জঙ্গলটা হয়তো বা যার ফ্রান্স থাকে অবশ্যই তারা অবশ্যই যায়, বা একটু পাহাড় চিনবে ওটা, আমি একটু স্পেস ডিটেলসটা বলতে চাই যে ওটা পাহাড়, একটু পাহাড় আছে অনেক বড় বড় পাহাড়, ওখানে অনেক মানে গাছপালা ভরপুর, এটা ঝাড়ু গাছ যেরকম সমুদ্রের সাইডে যে ঝাড়ু গাছগুলা, এই ঝাড়ু গাছগুলা ওখানে বেশিরভাগ দেখা যায় আর কি, আপনি যদি যান তাহলে অবশ্যই দেখবেন হয়তো বা। তো এরকম একটা ঝাড়ু গাছে আমাদেরকে মানে আমরা চারজন, এক মানে একটা গাড়ি ছিল আমার যে ফ্রেন্ডটা ছিল চারটি, সে আমরা গাড়িতে করে সেই মানে একটা অন দ্য ওয়ে রোড, সো আমরা এই রোড নিয়ে চলে গেলাম সেই সেই ঠিকানাতে। যাওয়ার পরে গাড়ি আর ভিতরে যাইতে পারতেছে না, এখানে স্টে করতে হবে, তো গাড়ি ও পার্কিং করে আমরা হাঁটা শুরু করলাম সেই জঙ্গলের দিকে। যাইতে যাইতে প্রায় আধা ঘন্টা হবে আমার মনে হয়, সে এরকম মানে ও এমন এমন যে জঙ্গল আছে আমি জানতামও না, আর রাতের বেলা ছিল পুরোপুরি রাত, মনে হয় আমার মনে হয় রাত এই 9টা বা 9:30 এরকম হবে, সো ও নিয়ে গেল। তারপর আমরা একটু, আর বলে রাখে ভালো যে আমার যে ইয়া প্লাটুন ছিল ও খাওয়ার কিছু নিয়ে আসছিল, সো আমরা একটু সাধারণ নাস্তা মাস্তা করলাম, সো খাওয়া দাওয়া খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। সো হাঁটার পর এই 4-5 মিনিট পর সেই জায়গায় পৌঁছাইলাম যে জায়গায় ও নিয়ে গেল, ওখানে একদম মানে মনে হচ্ছে যে ওইটা একটা কি বলবো যে যে কিছু গাছ, এমন গাছ আমি দেখি নাই কখনো, মনে হয় একদম গাছগুলো মনে হচ্ছে যে একটা মানে ফুল কি বলবো এটা গোল আকৃতির গাছগুলোর মানে কাটা কাটা যুক্ত যেরকম গাছ, পুরোপুরি গোল, উপরে পাতা ছিল নানা রকম, মানে গাছটা দেখতে মনে হচ্ছে যে একটা আপেল গাছের মতো, কিন্তু আসলে আপেল গাছ না, আমি জানি না কি গাছ এটা, আমার আইডিয়া নেই আসলে গাছ সম্বন্ধে। তো কিন্তু ওই গাছটার সামনে ওই যে ফ্রেন্ডটার কথা বলছিল যে পিক করবে যে জিনিসগুলো জানে রিচুয়াল, আমি দেখলাম যে সে কালো হুডি পরা পুরোপুরি, যেরকম আমরা সিনেমাতে দেখি, সো কালো হুডি পরা, সে একদম মানে উপর থেকে তার পা থেকে উপর পর্যন্ত কালো হুডি পরা, উপরে একটা ঘোমটা টাইপের, ওটা আমি বলে দিচ্ছি যে ওটা একটা ইহুদি ছেলে ছিল। তারপর সে আমাদের সাথে একটু মানে যে এরকম একটা মানে একটা গা ছমছম, আমি তো মুসলিম, সো ওখানে যাওয়ার পর আমার একটু মানে একটু নিজের কাছে উইয়ার্ড লাগতেছিল, খারাপ লাগতেছিল, মানে এটা আমার মনে হচ্ছে না যে এটা ঠিক জায়গা, তো তবুও মানে জিনিসটা এত না মনে করি ফান করে আমরা কথা বলতে বলতে তারপর আমাদেরকে নিয়ে গেল একটা যে গাছ কথা বলছিলাম যে গাছের, ওই গাছের সামনে নিয়ে গেল। ওখানে আমি বলতে চাচ্ছি যে মানে মনে হচ্ছে যে সবকিছু আগে থেকে রেডি ছিল। ওখানে একটা মানে যেরকম চ্যাট জিপিটির এখন যে আপনার লোগোটা দেখতে পারেন, সো এরকম লোগোটা বসানো ওখানে স্টার এর মতো এই কোনাতে কোনাতে। সো ও বললো যে এই পয়েন্ট পয়েন্ট গুলাতে বসে যাও। সো আমরা চারজন এবং ও ছিল, সরি আমি বলতে চাচ্ছি যে আমরা ছিলাম চারজন, আর আমার যে ওই যে ইহুদি ছেলেটা ছিল ও ছিল পাঁচজন। ও আমি তবু তার নাম জিজ্ঞেস করছিলাম, সো ও কোনো কারণে বলেনি, সো এক্স আমি তার নাম এক্সই ধরে নিলাম। তো ও এক্স সামনে বসলো আর আমরা পিছনে বসলাম, মানে আমাদের যে পয়েন্ট পয়েন্ট গুলো দেখিয়ে দিল স্টারের ভিতরে যে পয়েন্ট গুলো হয় এরকম, সে ডানে মামে সবাই বসে গেল প্ল্যানচেট। তো আমি আসলে এরকম প্ল্যানচেট কখনো দেখিনি। আসলে মিডলে ছিল গাছটা, গাছটার আমরা চারপাশেই এক হিসাবে বসছি আর কি। তো বসার পর থেকে তখন সে বলল তোমরা তোমাদের মানে লুসিফার যে যে খ্রিস্টানদের যে লুসিফার ছিল তাকে ডাকার জন্য বলল। আই থিঙ্ক আমি এটা কি বলবো, আমি তো নিজেই মানে বুঝতে পারতেছি না, আমি একজন আমি এমন জিনিসে ফাঁসি গেলাম যে আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছে যে কেন আমি এখানে আসলাম। তো তবু যেহেতু এসেই পড়ছি এখন কি করার আছে, একটু দেখি কি হয়তো তারা মানে আমার কাছে এমনিও গাছ কম সময় অবস্থা, তবু ওদের সাথে আমি কিছু মানে যারা বলতে বলতেছিল সেগুলো আমি বলতেছি না এগুলো একটু, কারণ জিনিসগুলো আসলে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত পরে আমি জানি যেটা, এই কথাগুলো ওয়ার্ডগুলো আমি বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো আসলে বললেই আমার মনে হয় যে একটা না একটা কোনো ক্ষতি হতে পারে, কারণ প্রফেশনাল ভাবে যারা এগুলো নিয়ে জড়িত তারা ভালো করে জানে। তো এগুলো আমি ওয়ার্ডগুলো ও আমাকে বলতেছিল বলতে, তো আমিও বলতেছিলাম, আমার ওই বন্ধুটা বলতেছিল হঠাৎ করে মনে হচ্ছে যে গাছটার কালার মানে যে মনে হচ্ছে যে আলো যে ব্রাইট মারতেছিল আলো হয়ে যাচ্ছে, পুরো গাছটা আলো হয়ে গেছে পুরোপুরি আলো, আলোর হওয়ার পর থেকে মনে হচ্ছে যে ওটা আগুনে জ্বলতেছে গাছটা। আমি এটা দেখে পুরোপুরি ভয় পাই যাইতেছি, আমি উঠে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমাকে মনে হচ্ছে যে কেউ উঠতে দিচ্ছে না, আমি একদম ফ্রিজ হয়ে গেছি, আমার তো ভয়ে অবস্থা খারাপ। তখন যখন এই জিনিসগুলা হতে থাকে তো আমার মানে কি বলবো আর আমার মানে সেন্স মনে হচ্ছে যে আমার নিজের কাজ করতেছে না, ব্রেন কাজ করতেছে না, কনফিউজ আমি। আর তারপর ওই যে আমার যার কথা বলছি আমি ওদের মুখ দিকে তাকাই, সো ওদেরও অবস্থা একই সেম আমার মতই। তারপর বলতে যাচ্ছে যে যে যার কি ছিল আমার মনে হয় যে সে কিছু কোনো ভাবে কানেক্ট ছিল ওর সাথে, আমি জানতাম না যে ও এসব মানে এসবের সাথে জড়িত। সো ক্লাটুন আমি এবং আমরা তিনজনেই ভয়ে, এবং আবার যে ইন্ডিয়ান ফ্রেন্ডটা ছিল ওটা নাম বলতে মানা করছে তাই জন্য বলতে চাচ্ছি না, সো ও বি ভয় পাই যাইতেছে, ও চোখের দিকে আমি তাকিয়ে দেখছি যে ও বি সেম আমার মতো উঠতে চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না, মনে হচ্ছে কেউ আমাদেরকে ধরে আছে চাপে। যখন আমি তখনই মানে আমার মন থেকে মানে হঠাৎ করে আমি স্রষ্টার নাম নিয়ে মানে চিল্লাই উঠে আমি ও বিচ, তারপর যখন স্রষ্টার নাম নিয়ে আমি উঠি তখন মানে আমাকে মনে হচ্ছে যে কেউ আমাকে মানে পিছন দিকে মানে কেউ আমার কাঁধের উপরে হাত দিয়ে অনেক জোরে চেপে ধরে এমন জোরে ফেলে দিয়েছে, আমি যে আরো পিছনে যে গাছগুলো ছিল সেগুলোর সাথে আমি একটার সাথে বাড়ি খাই, আর বাড়ি খাওয়ার সাথে সাথে আমার পেছনের যে ব্যাকসাইড ছিল ওটাতে আমার একটু ব্যথা লাগে, অনেক ব্যথা হয়। তারপর আমি ভয়ে আমি আর তখন আমি যখনই ছুটে পড়ি ছিঁড়ে পড়ি মানে ছিটকে পড়েছি তখন ওরাও উঠে যায়, ওরাও মনে হয় যে আমার সাথে সাথে তারাও মানে একটা কানেকশন হারিয়ে ফেলছে, এবং চারদিকে মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে চিল্লাইতেছে এরকম আবার শোনা যাচ্ছে। তারপর আমার যে ইন্ডিয়ান, ওর একটু মনে হয় যে সাহস ছিল তার ভিতরে, সে আমাকে ধরে কোনো মতে উঠিয়ে বলতেছে দোস্ত চলো এখান জোরে, মানে ওদের হিন্দি ভাষায় বলছিল আমাকে, চলো এদারসে জোরসে চলো। তো আমিও তার সাথে আর কি, আমার ব্রেন কাজ করতেছে না, আমি কি করতেছি আমি নিজে জানি না, আমার এমনি পিছনে ব্যাক সাইডে ব্যথা পাইছি, এবং যে ক্লাটুন ছিল ও বি আমার সাথে দৌড়তেছিল, কিন্তু ডার্কি আর যে ইহুতি বন্ধুটা ছিল সে দোনোর জন্য একই মনে হয় যে একটা, যেরকম কেউ মনে হয় যে তাদের হিপনোটাইজ করে রাখেছে, তারা এরকম দুই সে বসে আছে। আমি তাদের, আমি তাদেরকে এত খেয়াল করতেছি না, আমিও খেয়াল করতেছি না, কিন্তু বলতেছি যে এখান থেকে ভাগ, এখান থেকে যত দ্রুত ভাগতে পারি এটাই ভালো। তো আমি দ্রুত, আমি তারপর আমি আমি মনে মনে এমনি দোয়া করা পড়তেছি, যা মুখে দিয়ে আসতেছে তাই পড়তেছি। তারপর আমরা কোনো মতে গাড়ির কাছে যাই, গাড়ির কাছে যাওয়ার পর আমি আসলে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর আমি আমার বন্ধুর মুখ থেকে শুনি যে, যে মানে ক্লাটুন ছিল, ক্লাটুন বলতে চাচ্ছে যে তারা তাকে ডাকার চেষ্টা করছিল ডার্কিকে, কিন্তু ডার্কি মনে হচ্ছে যে এমন হিপনোটাইজ হয়েছে যে তাকে মানে ওখান থেকে মহত মানে বের হচ্ছে না। ও আর যে যে এক্সট্রা ছিল যে ইহুদিটা ছিল ছেলেরা ওটাও, তো আমরা তাই জন্য ডার্কিটাও আর আমাকে নিয়ে, তো ওই ইন্ডিয়ান যে ছেলেটা ছিল বন্ধুটা ওটা আমাকে নিয়ে কোনো মতে গাড়িতে রেখেই ছিল, ড্রাইভিং করতেছিল আসলে ডার্কি, কিন্তু ডার্কি চাবিটা হয়তো বা কোনো আমি জানি না আসলে কি, কিন্তু ডার্কির চাবিটা ছিল গাড়ির ভিতরেই। সো বেসিক্যালি গাড়িটা খোলাই ওপেনই ছিল মনে হয় যে, সো মানে তারপর যে ক্লাটুন ছিল ড্রাইভিং করতেছিল গাড়ি, ড্রাইভিং করে আমাদেরকে কোনো মতে মানে বাসায় নিয়ে পৌঁছায়। আমরা তারপর মানে না 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 সরি আমি এখানে ভুল বলতেছি, ওরা আমার ভাষায় নিয়ে যায়নি, এখানে আমরা একটি হসপিটালে চলে যাই ডিরেক্টলি। আমার আমরা কি মানসিক কোনো ট্রিটমেন্টে মানে ছি আসি নাকি তাই জন্য, তো আমাদেরকে যখন তারপর আমার যে ইন্ডিয়ান ফ্রেন্ডটা ছিল ওটা পুলিশের কাছে কল দিয়ে দেয় ডিরেক্টলি। সো ওই পুলিশরা মানে ইমার্জেন্সি বলে যে আমরা এমন জায়গায় মানে আমার মানে জিনিসটা বলে না এমনি, মানে বলে যে আমার ফ্রেন্ড একটা ওই গেছে সে উঠতে পারতো না এ আর কি। তখন পুলিশরা মনে হয় যে তাকে কোনো মতে করে, কিন্তু ডার্কি নামের যে ফ্রেন্ডটা ছিল আসলে শেষ মুহূর্তে মানে আমরা কোনো মতে ভালো হয়ে, আমি যেটা শুনতে পারি পরে যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি আর কি। আর বিশেষত যে ডার্কি ছিল তার এমন একটা বলবো যে সে কখনোই মানে ছিলই না আমাদের সাথে, এবং এমন একটা আমরা কার সাথে এতদিন ছিলাম, কার সাথে এতদিন কথা বলছি, আমি এটাই আমার এখনো মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। বেসিক্যালি ও আমার সাথে গেম খেলতো এবং আমি সবসময় দেখতাম গেম খেলতো, কিন্তু ওর কখনো সাউন্ড আমি শুনতাম না, বাট আমরা সবাই একটু কথাবার্তা বলতাম, আমি ওদের বাসায় ফ্রান্সের বাসায় কথা বলতাম, তো সবাই আমরা কথাবার্তা বলতাম, তাই কখনো আমি কিন্তু তার ডার্কের এই জিনিসটা আমার মাথায় আসে তখন, ওর কখনো আমি করা শুনে নেই। আর যে যে ইহুদি ছেলেটা আমি জানি না তারা কি কি ধরনের মানুষ নাকি অন্য কিছু আমি জানি না। দুঃখ তারপর যে ডার্কি ছিল যে তাদের বাসায় যে বাসার মানে গাড়িটার নামে যে ডিটেলস অ্যাড্রেসটা ছিল, মানে গাড়িটা ছিল তো ওর গাড়ি ডার্কির গাড়ি, সো কিভাবে আমি জানলাম না, কিন্তু যখন পুলিশের কাছে গাড়িটা দিয়ে দেওয়া হয় তখন ডিটেলস আসে যে যে গাড়িটা একটি একটি ট্যাক্সি কোম্পানির একটু মালিকের আর কি, বলছে যে ওই গাড়িটা ওখান থেকে পিক করা হয়েছে কোনো একটা মানুষ, কিন্তু গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে, সে বলতেছে যে সে মানে পুলিশের কাছেও ইয়ে করছিল যে সাধারণ ডায়েরি করছিল। তো তারপর যখন পুলিশরা এটা পায় তখন ডিরেক্টলি ওর কাছে দিয়ে দেয় ট্যাক্সি, যে প্রাইভেট, ওটা প্রাইভেট গাড়ি ছিল, ওটা ট্যাক্সি গাড়ি ছিল না, ওটা প্রাইভেট গাড়ি, হয়তো মালিকের নিজস্ব গাড়ি। তো এই জিনিসটা মানে আমি বুঝতে পারলাম না যে ও যদিও বা মানুষ না হইতো সে কিভাবে গাড়িটা মানে পাইলো, গাড়িটা নিল এবং আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে গেল এবং আমাদের সাথে, এবং আমি তো জানি বিশেষত যে জিনরা যদি জিনও হয় সাধারণ তিনবার কথা বলে, কিন্তু ও আমাদের সাথে মানে নর্মালি কথা বলছে, আমি এটা জানি না কি, কিন্তু আমার ভিতরে যে জিনিসগুলো মানে ঘটছে আমি এটা কখনোই মানে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, হয়তো আমার কথার ভিতরে কিছু সমস্যা থাকতে পারে। আসলে আশা করি এই ছিল আমার ঘটনাটা, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। অনেকেই এর মাঝেই জেনে গেছেন যে আগামীকাল জুনাইদ হুজুরের একটি নতুন ঘটনা আসছে অন্য ভুবনে। যারা জানেন না জানিয়ে দিলাম তাদের। আমার মানে বলতে খুব খারাপ লাগে, তারপরেও বলি, অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, হয়তো অতটা ভালো কন্টেন্ট আমরা এখনো বানাই না বা আমি পারি না, কারণ আমরা সেই সমস্ত চ্যানেলগুলোকেই সাবস্ক্রাইব করি যেগুলোর নোটিফিকেশন আমরা চাই, যেগুলো আমরা সবসময় চাই যে কোনো নতুন ঘটনা আসলে বা কোনো নতুন এপিসোড আসলে যেন আমি জানতে পারি, শুনতে পারি। আমি চেষ্টা করছি সেই জায়গায় পৌঁছাতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তার আগে আমার সত্যি কোনো দাবি নেই, যাই হোক আমি এখন যেটা করতে চাই আরো একটা ঘটনা আমি শোনাতে চাই আপনাদের। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাবিত আলম, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে একটি বাস্তব ঘটনা তুলে ধরব। ঘটনাটি আমাকে বলেছেন আমার পরিচিত একজন ভাই মেহেদি। ওনার নিজের মুখ থেকেই শোনা ওনার এই জীবনের ভয়াবহ ঘটনাটি আজ আমি ওনার হয়ে আপনাদেরকে শোনাব। চলুন কথা না বাড়িয়ে শোনা যাক ঘটনাটা। ছোটবেলার স্মৃতি সাধারণত সবার কাছে খুব সুন্দর এবং মায়াময় হয়, কিন্তু মেহেদি সাহেবের ছোটবেলা একটা বিশেষ সময়ের কথা যখন মনে পড়ে ওনাকে বা মনে ফেলে, তখন ওনার বুকের ভেতরটা শূন্য হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। আজ প্রায় 25 বছর আগের কথা, ওনার বয়স তখন মাত্র 11 বছর। ওনার দুই ছোট বোন ছিল, সুমাইয়ার বয়স তখন 9 আর সবার ছোট মারুফার বয়স তখন 4। খুব সুন্দর আর ছিমছাম একটা পরিবার ছিল ওনাদের। ওনার আব্বা সুবহান সাহেব, ওনার আম্মা আর ওনার 3 ভাই বোন। ওনাদের পাহাড়ি গ্রামটার একটা অন্যরকম রূপ ছিল, চারদিকে উঁচু নিচু ঢিলা ঘুটঘুটে জঙ্গল আর তার মাঝখানেই ওনাদের বসবাস। ওনারা পারিবারিকভাবে গবাদি পশু পালনের সাথে জড়িত ছিলেন। ওনার আব্বা গরু ছাগল আর ভেড়া পালতেন। ওনাদের বাড়িটা ছিল একটা পাহাড়ের ঢালের ঠিক ওপরে, আর ওই পাহাড়ের ঢাল পেয়ে একটু নিচের দিকে নামলে একটা গুহার মতো জায়গা ছিল। পাহাড়ের পাথর আর মাটি কেটে ন্যাচারাল একটা গর্তের মতো তৈরি হয়েছিল, আর ওনার আব্বা সেই গর্তের সামনে একটা টিন বাঁশ আর কাঠ দিয়ে ঘিরে একটা গোয়াল ঘর বানিয়েছিলেন। জিনিসটা দেখতে একদমই সাধারণ ছিল, কিন্তু ভেতরটা ছিল বেশ বড়। ওনাদের সব গবাদি পশু ওখানেই থাকত। শীতকালে ওনাদের ওই পাহাড়ি এলাকায় যে কি পরিমাণ হাড়কাঁপানো শীত পড়ে সেটা হয়তো অনেকেই জানে না। চারপাশটা একদম কুয়াশায় ঢেকে যেত। এই কনকনে শীতের রাতে পশুগুলো খুব কষ্ট পেত। ওনার আব্বা এই কারণে গোয়াল ঘরের এক কোনায় মাটির একটা চুলার মতো বানিয়েছিলেন, সেখানে রাত্রেবেলা আগুন জ্বালিয়ে রাখতেন, যেন ভেতরে একটু হলেও গরম পাওয়া যায়। আর এই আগুন জ্বালানোর জন্য গোয়ালঘরের এক পাশের দেয়ালে বস্তায় বস্তায় শুকনো ডালপালা, খড়কুটো এবং ঝড়া পাতার স্তূপ জমানো থাকত। মাঝে মধ্যে শীত যখন খুব বেশি পড়ত, তখন ওনার আব্বা এই গোয়াল ঘরেই একটা পাটিয়ে আর কাঁথা বিছিয়ে শুয়ে থাকতেন, কারণ শীতের রাতে জঙ্গল থেকে শিয়াল বা অন্য বুনো প্রাণী নেমে আসতে পারে। গোয়াল ঘরের দরজাটা তো আর এত মজবুত ছিল না, একটু জোরে ধাক্কা দিলেই খুলে যাওয়ার মতো অবস্থা। বুনো প্রাণী ঢুকে পশুদের যেন কোনো ক্ষতি করতে না পারে, তাই পাহাড় দেওয়াটা জরুরি ছিল। সেবার শীতের প্রকোপ একটু বেশি। একদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে মেহেদি সাহেব ওনার ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ ওনার আব্বা ওনাকে ডাকলেন, বললেন, মেহেদি শোন না, আজ থেকে তুইও আমার সাথে গোয়াল ঘরে থাকবি। উনি অবাক হয়ে ওনার আব্বার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, কেন আব্বা? ওনার আব্বা একটু হেসে বললেন, বড় হচ্ছিস তো, স্কুল তো এখন বন্ধ, এই সুযোগে কাজগুলো একটু শিখে নে, আর পাহাড় দেওয়াটা তো শিখতে হবে, তাই না? ভবিষ্যতে তো এইসব তোকেই দেখতে হবে। মেহেদি সাহেব মহা খুশি, আব্বার সাথে একা একা রাতে গোয়াল ঘরে থাকবেন, এটা ওনার কাছে একটা বিশাল অ্যাডভেঞ্চারের মতো মনে হলো। উনি লাফাতে লাফাতে ওনার আব্বার সাথে গোয়াল ঘরের দিকে রওনা দিলেন। রাত তখন বেশ গভীর, চারদিকে শুনশান নীরবতা। ওনারা গোয়ালে ঢুকলেন, পাহাড়ের গুহার মতো জায়গাটা, ভেতরে কেমন একটা গুম গুম শব্দ, পশুগুলো সব চুপচাপ বসে জাবর কাটছে। ওনারা মাটিতে পাটি আর কাঁথা বিছিয়ে শুয়ে পড়লেন, বেশ ঠান্ডা লাগছিল। ওনার আব্বা বললেন, নে এবার চলে আগুনটা ধরাই চল। উনি দৌড়ে গিয়ে বস্তাগুলো থেকে কিছু শুকনো ডালপালা আর খড়কুটো নিয়ে এলেন। বস্তায় আসলে খুব বেশি কিছু বাকি ছিল না, তলার দিকে একটুখানি ময়লা আর খড়কুটো পড়েছিল। উনি সেগুলি মুঠো করে নিয়ে ওনার আব্বার হাতে দিলেন। ওনার আব্বা বিসমিল্লাহ বলে চুলায় ডালপালা দিলেন, আগুন ধরালেন। আগুনটা মাত্র জ্বলে উঠেছে, দাউ দাউ করে জ্বলছে শুকনো পাতাগুলো। আগুনগুলোর লাল আলোতে গোয়াল ঘরের ভেতরটা কেমন যেন মায়াবী লাগছিল। হঠাৎ একটা চিৎকার। মেহেদি সাহেব আমাকে বলেছিলেন উনি কোনোদিনও কাউকে বোঝাতে পারবেন না সেই চিৎকারের আওয়াজটা কেমন ছিল। সেটা কোনো মানুষের গলার আওয়াজই ছিল না, না ছিল কোনো পশুর, একদম কলিজা ছিঁড়ে যাওয়ার মতো একটা তীক্ষ্ণ ভয়াবহ আর যন্ত্রণাদায়ক শব্দ। কান দুটো যেন ফেটে যাচ্ছিল ওনার। ওনার মনে হলো কেউ যেন জীবন্ত আগুনে পড়ছে আর প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। চিৎকারটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলো, তারপর সব চুপ, একদম পিন ড্রপ সাইলেন্স। গোয়ালের পশুগুলো ওই একই বিকট শব্দে ভয়ে লাফালাফি শুরু করেছিল। শব্দটা থামতেই ওরাও জমে গেল, যেন ভয় ওদের রক্ত জমে গেছে। ওনার আব্বা লাফ দিয়ে উঠলেন, কয়েক কদম পিছিয়ে গেলেন চুলো থেকে। ওনার মুখটা ফেসফেসে হয়ে গেছে, চোখ দুটো বড় বড়। উনি আবার ওনার আব্বাকে জিজ্ঞেস করলেন, আব্বা ওটা কি ছিল? ওনার গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বেরোচ্ছিল না, ভয়ে ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওনার আব্বা চারপাশটা একবার খুব সতর্ক চোখে দেখে নিলেন, জোরে জোরে বিসমিল্লাহ পড়লেন, তারপর চুলার মুখটা কোন রকম একটা লোহার পাত দিয়ে বন্ধ করে দিলেন। ওনার আব্বা বললেন, কিছু না, বোধহয় বস্তার ভেতরে কোনো বড় ইঁদুর বা কিছু ছিল, আগুনে পড়ে গেছে। কিন্তু ওনার আব্বার গলা যেন কাঁপছিল, উনি স্পষ্ট বুঝতে পারছিলেন ওনার আব্বা ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বললেন। ওনার আব্বা নিজেও ওনার এই কথাটা বিশ্বাস করেননি, ওই ভয়ঙ্কর শব্দ কোনো ইঁদুরের গলা দিয়ে বের হওয়া সম্ভবই না। ওনার আব্বা ওনার কাছে এসে বললেন, যাই হোক বাবা তুই শুয়ে পড়, রাত অনেক হয়েছে। উনি বিছানায় শুয়ে পড়লেন ঠিকই, কিন্তু ওনার চোখে আর কোনো ঘুম নেই, শরীরটা ঠকঠক করে কাঁপছে, ঠান্ডায় না অজানা কোনো এক আতঙ্কে। ওই শব্দটা যেন ওনার কানের ভিতরে একেবারে গেঁথে গেছে। কতক্ষণ এভাবে ছিলেন উনি জানেন না, একসময় হয়তো চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ একটা খসখসের শব্দে ওনার ঘুমটা ভেঙে গেল, চোখ খুললেন না উনি প্রথমে, কান খাড়া করে রইলেন, চোর বা শিয়াল এলো নাকি? কিন্তু না, শব্দটা গোয়ালের বাইরে থেকে আসছে না, আসছে একদম ভেতর থেকে, ঠিক চুলার কাছ থেকে। ভেড়াগুলোর গলার লাগানো ঘন্টা নড়লে যেমন শব্দ হয় অনেকটা তেমন, কিন্তু শব্দটা আস্তে আস্তে বাড়ছিল। উনি আস্তে করে চোখ মেললেন, চুলার ওই ফাঁক দিয়ে একটুখানি আলো বাইরে আসছিল। সেই আলোতে উনি দেখলেন একটা ছায়া, কোনো মানুষের ছায়া নয়, একটা অদ্ভুত বিকৃত আকারের কালো ধোঁয়ার মতো কিছু একটা, আলো আর অন্ধকারের মাঝে সেটা কেমন যেন সাপের মতো নড়চর করছিল। এরকম সময় একটা অদ্ভুত শব্দ শুরু হলো, লোহা বা টিনের গায়ে কেউ যদি জোরে কিছু দিয়ে ঘষে, ঠিক সেরকম একটা শিরশিরে আওয়াজ, দাঁত টক হয়ে গেলে যাওয়ার মতো যেরকম আওয়াজ হয়। ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, হাত পা একটু নড়ছে না। উনি শুধু চোখ বন্ধ করে এবং বড় বড় করে তাকিয়ে আছেন ওই ছায়াটার দিকে। আর তখনই আবার সেই চিৎকার, আগের থেকে আরো ভয়ঙ্কর। চুলা থেকে জলজল কয়েকটা কয়লা ছিটকে বাহিরে বেরিয়ে এলো, আর চুলাটা যেন আপনা আপনি একটু নড়ে উঠল। ওনার আব্বা এবার হুড়মুর করে লাফিয়ে উঠল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে পড়তে পড়তে উনি ওই জ্বলন্ত কয়লাগুলো আবার চুলার ভিতরে ফেলে দিলেন। উনি তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই, ছায়াটা উধাও, সব একদম আগের মতো শান্ত। ওনার আব্বা এবার ওনার দিকে তাকালেন। উনি তখন বিছানায় জমে গেছেন, চোখের পলক পর্যন্ত পড়ছে না। ওনার আব্বা জিজ্ঞেস করলেন, কিরে মেয়েটি কি হয়েছে তোর? উনি কোনো কথা বলতে পারলেন না, গলা দিয়ে স্বর বের হলো না। ওনার আব্বা কাছে এসে ওনার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে হালকা দুটো থাপ্পড় দিলেন, ঘোর কাটানোর জন্য বললেন, ভয় পাইছিস? খারাপ স্বপ্ন দেখছিস মনে হয়? এই নে পানি খা। পাশের জগ থেকে পানি ঢেলে ওনাকে খাওয়ালেন। পানিটা খাওয়ার পর একটু ধাতস্থ হলেন তিনি, কিন্তু মুখ ফুটে কিছু বললেন না। বললে যদি ওই জিনিসটা আবার ফিরে আসে? ওনার আব্বা আবার শুয়ে পড়লেন, বললেন, ভয় পাস না, জায়গাটা একটু গুমোট তো, তাই উল্টাপাল্টা স্বপ্ন দেখছিস, ঘুমা। একটু পরই ওনার আব্বার নাক ডাকার শব্দ শুনতে পেলেন উনি, কিন্তু ওনার চোখে আর ঘুম এল না। সারা রাত উনি শুধুই চুলার দিকে তাকিয়ে জেগেই কাটিয়ে দিলেন। এখানে একটা বিষয় জানানো দরকার, ওনাদের বাড়ির একটা দূরেই ওনাদের এক প্রতিবেশী ছিলেন, নাম সাকিনা খালা। বয়স্ক মানুষ, ওনার চোখ দুটো জন্ম থেকে অন্ধ ছিল। ওনার স্বামী মারা যাওয়ার পরে ছেলেপেলার সব শহরে চলে যায়, গ্রামে শুধু উনি আর ওনার এক অবিবাহিত মেয়ে থাকত। মেয়ের নাম ছিল হালিমা আপা, বয়স 40-এর কাছাকাছি। হালিমাপার স্বভাব চরিত্র একটু অন্যরকম ছিল, মানে ঠিক স্বাভাবিক মানুষের মতো না, একটু মানসিক ভারসাম্যহীন টাইপের। এলাকার লোকেরা বলতো যৌবনকালে নাকি গ্রামের এক ছেলের সাথে ওনার প্রেম ছিল, কিন্তু ছেলেটা ওনাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেওয়ায় হালিমাপা একটু পাগল পাগল হয়ে যান। সবসময় কেমন যেন চুপচাপ থাকতে, নিজের মনে বিড়বিড় করতেন। যাই হোক, ওই গোয়ালঘরে শুয়ে উনি যখন শেষ রাতের দিকে চোখ ধুপে একটু বন্ধ করলেন, একটা অদ্ভুত আর ভয়াবহ স্বপ্ন দেখলেন। উনি দেখলেন হালিমা আপা ওনার সামনে দাঁড়িয়ে আছেন, ওনার চোখগুলো জবার মতো লাল, চুলগুলো এলোমেলো। উনি মেহেদি সাহেবের দিকে আঙ্গুল তুলে পাগলের মতো তাকিয়ে চিৎকার করছেন, তোরা করছিস, তোরা এই কাজ করছিস, তোরা ওকে মাইরা ফেলছিস। উনি নিজের চুল নিজে ছিঁড়ছিলেন, আর মেহেদি সাহেব ভয়ে থরথর করে কাঁপছিলেন স্বপ্নেই। হঠাৎ হালিমা আপার পেছনে সেই কালো ছায়াটা এসে দাঁড়ালো, ছায়াটা যেন ফিস ফিস করে বলল, এর দাম তোদেরকে দিতেই হবে, দিতেই হবে। উনি দৌড়াতে চাইলেন, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আঠার মতো লেগে আছে। ঠিক ওই মুহূর্তে ফজরের আজান শুরু হলো। উনি ধরফড় করে উঠে বসলেন, সম্পূর্ণ শরীর ওনার ঘামে ভিজে গেছে, শীতের রাতে উনি দরদর করে ঘামছেন। ওনার আব্বাও উঠে পড়েছেন ততক্ষণে। উনি চুপচাপ গোয়াল ঘরের কোনায় রাখা বদনার পানি দিয়ে উজু করলেন। উনি খেয়াল করলেন উজু করার সময় ওনার আব্বার চোখ মুখ গম্ভীর ছিল, চুলাটার দিগুনি আর চোখে বারবার তাকাচ্ছিলেন। ওনার আব্বা নামাজ শেষ করে উঠলেন, বললেন, কিরে এত সকাল উঠা পড়লি কেন, শীত লাগছে তোর? উনি উত্তর দিলেন, না আব্বা, শীত লাগে নাই, এমনি। ওনার আব্বা বললেন, আচ্ছা যা, পশুগুলারে খাবার দিয়ে আয়। সকালের কাজ শেষ করে ওনারা বাড়ির দিকে রওনা দিলেন। ওনারা যখন বাড়ি ফিরছেন তখন পথে একটা পুরাতন জমিদার বাড়ি পড়ে, অনেক আগের হিন্দুয়ানি জমিদারদের বাড়ি ছিল সেটা। এখন সেখানে কেউ থাকে না, লতা পাতার বট গাছের ছেয়ে আছে সম্পূর্ণ বাড়িটা। এলাকার মানুষজন বলে জায়গাটা বেশি একটা ভালো না। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় উনি হঠাৎ থমকে দাঁড়ালেন, বাড়ির একটা ভাঙা দেয়ালের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে, হালিমা আপা। উনি এক দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে আছেন, চোখের পলক ফেলছেন না। ওনার চাহনিটা এতই শীতল আর ভয়ঙ্কর ছিল যে ওনার বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল। ওনার আব্বাও দেখলেন হালিমা আপাকে, একটু থমকে গেলেন। ওনার আব্বা বললেন, কে রে হালিমা, এত সকালে তুই এনে কি করস? হালিমা আপা কোনো উত্তর দিলেন না, শুধু ঘাটটা একটু বাঁকিয়ে অদ্ভুত ভাবে ওনাদের দিকে তাকিয়ে রইলেন। ওনার আব্বা ওনার হাত ধরে একটু জোরেই হাঁটা শুরু করলেন বাড়ির দিকে, আর বিড়বিড় করে বললেন, আল্লাহ হেফাজত করা আমাদের। বাড়ি ফিরে সকালের নাস্তা করার সময় উনি আর ওনার আব্বা কেউই কাউকে কিছু বললেন না। ওনার আম্মার ছোট বোনের স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন, কিন্তু ওনার ভেতরে তখন এক অজানা আতঙ্ক ঢুকে গেছে। রাতে আব্বার সাথে গোয়াল করে যেতেই ওনার একদম ইচ্ছা করছিল না, কিন্তু আব্বাকে সে তার মুখের বলা কথা ফেলেও দিতে পারছেন না। সেই রাতে ওনারা গোয়ালঘরে শুতে গেলেন। ওনার আব্বা চলে আগুন ধরালেন, তবে এবার উনি দেখলেন ওনার আব্বা খুব নিচু স্বরে সোরা না সারা ফালাক পড়েছেন, বারবার চুলার দিকে তাকিয়ে ফুঁ দিচ্ছেন। উনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম কি আর আসে, অবশেষে কখন যে চোখ লেগে গেল উনি বুঝতে পারলেন না। আবার সেই একই স্বপ্ন, হালিমা আপা ওনার দিকে তেড়ে আসছেন, তোরা মারছো সরে, তোর পরে মারছোস, আর কেন মারলি, কেন মারলি তোরা? উনি দৌড়ে পালাতে যাচ্ছেন, কিন্তু হালিমা আপা ঠিক ওনার সামনে এসে পথ আটকে দাঁড়ালেন। ওনার পেছনে সেই কালো ছায়াটা এবার আরো বড় হয়ে গেছে, সম্পূর্ণ গোয়ালঘরটা যেন গিলে খাচ্ছে ছায়াটা। এর থাম তোদেরকে দিতে হবে। ছায়াটার গলাটা কোনো মানুষের না, কেমন যেন ভ্যাস ভ্যাসে গোঙানির মতো একটা মোটা শব্দ। উনি চিৎকার করে উঠলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ওনার দিকে হাত বাড়ালো, উনি ধরফর করে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে। বুকটা হাতুড়ির মতো পিটপিট করছে, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। আব্বা বিছানার দিকে তাকালেন, ওনার আব্বা নেই। ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। উনি ডাকলেন, আব্বা আব্বা। কোনো সাড়া নেই। উনি আস্তে আস্তে বিছানা থেকে নামলেন, গোয়ালঘরের দরজার দিকে এগোলেন। হঠাৎ বাইরে থেকে একটা খক খক শব্দ পেলেন, কেউ একজন উজু করার সময় নাক ছাড়ছে। ওনার আব্বা। ওনার জান ফিরে এলো ধরে। উনি উকিতে দেখলেন ওনার আব্বা বাইরে টিউবওয়েলের কাছে উজু করছেন, কিন্তু ওনার উজু করার শব্দগুলো কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। খুব দ্রুত, খুব অস্থির ভাবে পানি ঢালছেন। উনি আর বাইরে গেলেন না, চুপচাপ বিছানায় এসে বসে রইলেন। ওনার আব্বা ভেতরে এসে নামাজে দাঁড়ালেন। উনি খেয়াল করলেন ওনার আব্বার হাত পা হালকা কাঁপছে। পরদিন সকালে ওনার আর গোয়ালঘরে থাকতে একদম মন চাইল না। ওনার আব্বাকে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে বললেন, উনি আব্বা আমার অনেক শীত লাগে ওইখানে, আমি আজকে রাতে ঘরেই ঘুমাই আম্মার সাথে। ওনার আব্বার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার চোখের দৃষ্টিতে এতই গভীর ছিল যে উনি ভয় পেয়ে মাথা নিচু করে ফেললেন। তারপর উনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা তুই ঘরেই থাকতে এলে বাপ। সেই রাতে ওনার আব্বা একাই গোয়ালঘরে থাকলেন। উনি ঘরে ওনার আম্মার সাথে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ফজর আজানের শব্দ নিল, ঘুম ভাঙল। উনি বিছানায় শুয়ে কান খাড়া করে রইলেন। প্রতিদিন সকালে আব্বার উজু করার শব্দ পান, কিন্তু আজ কোনো শব্দ নেই কেন? বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, ওনার আম্মা উঠে পড়েছেন। ততক্ষণে উজু করে নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু ওনার আব্বার কোনো সাড়া শব্দ নেই। উনি আর থাকতে পারলেন না, বিছানা ছেড়ে উঠলেন। ওনার আম্মাকে বললেন, আম্মা আব্বা তো এখন উঠল না গোয়ালঘর থেকে, শরীর টরির খারাপ করলো নাকি? ওনার আম্মা একটু চিন্তায় পড়লেন, বললেন, তোর আব্বা তো কোনোদিন ফজর কাজা করে না, জাতো বাপ একটু দেখে। উনি আস্তে আস্তে গোয়ালঘরের দিকে গেলেন। দরজার কাছে যেতে ওনার বুকটা ধক করে উঠল। ভেতর থেকে অদ্ভুত একটা ঘুমানোর শব্দ আসছে, কেউ যেন দম বন্ধ হয়ে মারা যাচ্ছে আর বাঁচার জন্য ছটফট করছে। উনি হুড়মুড় করে দরজা খুলে ভেতরে ঢুকলেন। দৃশ্যটা দেখে ওনার পা যেন মাটির সাথে গেঁথে গেল। ওনার আব্বা বিছানায় শুয়ে আছেন, ওনার হাত দুটো এবং পা শূন্যে ছটফট করছে, চোখ দুটো উল্টে একেবারে সাদা হয়ে গিয়েছে, মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে, পাথর চাপা দিয়ে ওনার গলা টিপে রেখেছে কেউ যেন। উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু একটুও নড়তে পারছেন না। উনি ওনার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, আব্বা। ওনার চিৎকার শুনে ওনার আম্মা দৌড়ে এলেন ঘর থেকে। দৃশ্যটা দেখে ওনার আম্মা জোরে জোরে বিসমিল্লাহ পড়া শুরু করলেন। ওনার আম্মা ওনার আব্বার হাতের উপরে এবং গায়ের উপরে হাত রেখে জোরে জোরে ঝাঁকাতে লাগলেন। বলতে লাগলেন, কি হয়েছে গো তোমার, চোখ খুলো না কেন, এরকম কেন করতেছ, কি হয়েছে তোমার? হঠাৎ করে ওনার আব্বা একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলে ধরফর করে উঠে পড়লেন বিছানায়। ওনার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে ঝপঝপে, ওনার চোখ দুটো জবা ফুলের মতো রক্ত লাল হয়ে আছে। উনি এমন ভাবে হাঁপাচ্ছিলেন যেন অনেক দূর থেকে দৌড়ে এসেছেন মাত্র। ওনার আম্মা প্রায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে, এমন করতেছ কেন? ওনার আব্বা হাত নেড়ে ওনার আম্মাকে থামালেন, বললেন, পানি একটু একটু পানি দাও আমারে। উনি দৌড়ে গিয়ে জগ থেকে পানি নিয়ে এলেন। ওনার আব্বা ঢক ঢক করে এক নিঃশ্বাসে সম্পূর্ণ এক গ্লাস পানি খেয়ে ফেললেন। তারপর একটু শান্ত হয়ে বললেন, কি সোনা, বোবা ধরছিল অনেক শক্ত ভাবে, ঘুমের ভিতরে উঠতে পারতেছিলাম না। কিন্তু উনি জানতেন এটা সাধারণ কোনো বোবায় ধরা না। ওনার আব্বার চোখের এই ভয়টা উনি চিনতে পেরেছিলেন, কারণ ওই একই ভয় ওনার ভেতরেও কাজ করছিল। সকালে নাস্তা করার সময় উনি দেখলেন ওনার আব্বা আর আম্মা রান্নাঘরে বসে খুব নিচু স্বরে কথা বলছে। উনি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগলেন। ওনার আব্বা বলছিলেন, হালিমা এসেছিল রাইতে স্বপ্নে, ওর সাথে একটা কালো ছায়াও আসিল, দুইটা ছিল না একটা জানি না, আমার হাত পা সাইপা ধরছিল ওরা, আর হালিমা খালি সিল্লাই সিল্লাই কইতেছিল, তোরা মারসস, তোরা করে পুরাই মারসস, আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না ওরা কি কইবার চায়। কথাগুলো শুনে ওনার পিঠ ভেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। উনি আর চুপ থাকতে পারলেন না, ভেতরে ঢুকে বললেন, আব্বা আমিও তো একই স্বপ্ন দেখতাম গত দুই দিন ধরা, এর লিখি তো গতদিন আমি থাকতে চাই নাই। ওনার আব্বা চমকে উঠে ওনার দিকে তাকালেন, ওনার চোখ মুখ শক্ত হয়ে গেল এবং উনি জিজ্ঞেস করলেন, তুইও দেখছিস বাপ, আগে কস নেই কেন আমারে? উনি মাথা নিচু করে বললেন, ভয় কই নেই আব্বা। ওনার আব্বা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রেডি হ, পাশের গ্রামের দেলোয়ার হুজুর কাছে যাবো আমরা। দেলোয়ার হুজুর খুব পরেশগার মানুষ, চীনের আসর জাদুটনা খুব ভালো চিকিৎসা করতে পারে। আশেপাশের কয়েক গ্রামের মানুষ এক নামে চিনে ওনারে। ওনারা দুপুরের দিকে দেলোয়ার হুজুরের বাড়িতে পৌঁছালেন। ওনার আব্বা হুজুরকে সব খুলে বললেন, গোয়াল ঘরের চলার ওই চিৎকার, কালো ছায়া, স্বপ্নের কথা, হালিম আপার কথা, বোবাই ধরার কথা সবকিছু। হুজুর সব শুনে অনেকক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলেন। ওনার কপালে চিন্তার গভীর এক ভাঁজ। তারপর উনি আস্তে আস্তে চোখ খুলে ওনার আব্বার দিকে তাকালেন এবং বললেন, ভাই সাহ, ঘটনা তো সোজানা, আপনারা না জানি অনেক বড় একটা বিপদ পাড়ায় ফেলাইছেন, অনেক ক্ষতি করে ফেলাইছেন। ওনার আব্বা অবাক হয়ে বললেন, কি ক্ষতি করলাম হুজুর, আমরা তো কিছুই জানি না। হুজুর ওনার দিকে তাকালেন এবং বললেন, মেহেদি বাপ, তুই একটু বাইরে গিয়ে বসত, আমি তোর আব্বার লগে একলা একলা কথা কমু, জরুরি কথা আছে। মেহেদি সাহেব বাইরে এসে বসলেন, কিন্তু ওনার মনটা ভেতরেই পড়ে রইল। জানার ভাগ দিয়ে দেখলেন হুজুর খুব সিরিয়াস মুখে, মুখ নেড়ে নেড়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে ওনার বাবাকে কি যেন বোঝাচ্ছেন, আর ওনার বাবা চোখ মুখ বারবার মুছছেন এবং ঘামছেন ভয়ে। ওনার চেয়ারে একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে ওনার আব্বা বাইরে এলেন। হুজুর ওনার আব্বার হাতে দুটো তাবিজ ছিলেন, বললেন, এই দুইটা তাবিজ, একটা আপনি পড়বেন আর একটা ছেলেদের পড়াবেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন সবসময়, আর পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়বেন না, খবরদার তাবিজ যেন গলা থেকে এক মুহূর্তের জন্য না খোলা হয়। ওনার আব্বা মাথারানের সম্পত্তি জানালেন। ওনারা তাবিজ গলায় বেঁধে বাড়ির পথ ধরলেন। ওনার আব্বাকে পথে উনি অনেক জিজ্ঞেস করলেন হুজুর কি বলেছে, কিন্তু ওনার আব্বা একটা কথাও বললেন না, শুধু গম্ভীর মুখে ওনার হাত ধরে টেনে টেনে বাড়ির দিকে চলতে লাগলেন। বাড়ি ফেরার পথে আবার সেই পুরাতন জমিদার বাড়িটা পড়ল। উনি ভয়ে ভয়ে বাড়িটার দিকে তাকালেন, যদি হালিমা আপার আবার ওখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু না, কেউ নেই, বাড়িটা একদম নীরব নিঝুম। ওনারা যখন ওনাদের বাড়ির কাছাকাছি আসলেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সাকিনা খালা ওনার উঠোনে বসেছিলেন। ওনার কোনো সাড়া শব্দও ছিল না এবং কোনো সাড়া শব্দ ছাড়াই উনি হাঁটছিলেন। কিন্তু সাকিনা খালা হঠাৎ করে ওনার অন্ধ চোখ দুটো ওনাদের দিকে ঘুরিয়ে বললেন, কে রে, সুবহান ভাই নাকি? ওনার আব্বা চমকে গিয়ে বললেন, জি খালা, আমি। আপনি কেমনে বুঝলেন সাকিনা খালা? সাকিনা খালা একটু হাসলেন, খুব অদ্ভুত আর রহস্যময় একটা হাসি, এবং বললেন, অন্ধ মানুষের সুখ থাকে না রে, কিন্তু অন্য কিছু থাকে সুবহান। তা হালিমারে দেখছো নি পথে কোথাও? মেহেদি সাহেব আপা থতমত খেয়ে বললেন, না তো খালা, দেখি নেই তো। ঠিক সেই মুহূর্তে সাকিনা খালার পেছনে দরজা দিয়ে হালিমা আপা বেরিয়ে এলেন একদম নিঃশব্দে। ওনার চোখে সেই একই রকম শূন্য এবং ভয়ঙ্কর দৃষ্টি। সাকিনা খালা পেছনে না ফিরেই বললেন, আইসস তুই, যা ঘরে যা। হালিমা আপা কোনো কথার উত্তর না বলে আবার ঘরে ঢুকে গেলেন। ওনার আব্বা ওনার হাত ধরে হন হন করে ওনাদের বাড়ির দিকে পা বাড়ালেন। উনি আবার ওনার আব্বাকে বললেন, আব্বা, সাকিনা খালা অন্ধ হয়ে আমগর আশা আর হালিমা আপার আশাটা কেমনে বুঝলো? ওনার আব্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপজান, যার সুখ নাই আল্লাহ তার জন্য ইন্দ্রিয় সজাগ করে দেয় রে বাপ, তুই ভাবিস না। দিন কাটতে লাগলো, দেখতে দেখতে শীত চলে বসন্ত চলে এলো, চারদিকে নতুন পাতা, সুন্দর আবহাওয়া। ওই গোয়ালঘরের রাতের কথা ওনারা প্রায় ভুলেই যেতে বসেছিলেন। একদিন শনিবারের দুপুর উনি আর ওনার ছোট বোন মারুফা উঠোনে খেলছিল। ওনার আম্মা পুরাতন কাপড় পেঁচিয়ে একটা বল বানিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে ওনাদের ছোটাছুটি খেলাধুলা। ওই গোয়ালঘরের কাছে চলে গেছেন এমন সময়ে টের পাননি যে ওনারা গোয়ালঘরের কাছে চলে এসেছে। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার শুনে ওনার ঘোর কাটলো, খবরদার যাবি না এখানে। উনি চমকে উঠে তাকালেন। সাকিনা খালা উঠোনে দাঁড়িয়ে ওনাদের দিকে মুখ হা করে পাগলের মতো চিৎকার করছেন। উনি চারপাশে তাকিয়ে দেখলেন উনি আর মারুফা গোয়ালঘরের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মারুফার হাত ওনার মুঠোয় শক্ত করে ধরা, গোয়ালঘরের দরজাটা একটু খোলা, ভেতরটা খুটখুটে অন্ধকার। মেহেদি সাহেব আমাকে বলেছিলেন উঠোনের, ওনার স্পষ্ট মনে আছে উঠোনের মাঝখানে যখন ওনারা খেলছিলেন ওইখান থেকে গোয়ালঘরের দরজা পর্যন্ত উনি কিভাবে হেঁটে এলেন ওনার কিচ্ছু মনে নেই, একেবারে ব্ল্যাঙ্ক মেমোরি। কেউ যেন ওনার ব্রেন কন্ট্রোল করে ওনাকে সেখানে নিয়ে গিয়েছিল। সাকিনা খালা চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আশেপাশে মানুষজন ছুটে এলো, ওনার চোখ বুকে পানি দিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে গেল ঘরে। উনি আর মারুফা দৌড়ে ঘরে চলে গেলেন, ভয়ে ওনার হাত পা কাঁপছিল। রাতে ওনার আব্বা বাড়ি ফিরলে ওনার আব্বাকে সবকিছু খুলে বলেন। ওনার আব্বা সাথে সাথে ওনার শার্টের কলার টেনে ধরে বসলেন এবং জিজ্ঞেস করলেন, এই তোর তাবিজ কই রে? উনি বুকে হাত দিয়ে দেখলেন তাবিজ নেই। উনি বললেন, আব্বা, আমি যা দুপুরে গোসল করার সময় খুলছিলাম, তারপর আর পড়ি নেই, মনে নাই। ওনারা বৌরাকে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলেন আর বললেন, তোর হুজুর কি বলছিল মনে নেই তোর? তাবিজ খুলতা নিষেধ করছিল না? যা জলদি গিয়ে তাবিজ পর। উনি দৌড়ে গিয়ে তাবিজটা পড়ে দিলেন। পরদিন সকালে দেলোয়ার হুজুর নিজে ওনাদের বাড়িতে এসে হাজির। ওনার চোখ বেশ ক্লান্ত লাগছিল, চোখের নিচে কালি। ওনারা বোনকে বসার জায়গা দিলেন। হুজুর বললেন, সুবান ভাই পরিস্থিতি ভালো না, কাল রাতে আমি দেখতে যাইতেছিলাম ওই পুরাতন জমিদারের বাড়ির পাশ দিয়া। হুজুর একটু থামলেন এবং গলা পরিষ্কার করে নিয়ে আবার বললেন, আমি দেখলাম বাড়ির ভেতর আগুন জ্বলতেছে। আমি ভাবছিলাম কেউ হয়তো রাতে আগুন পোহায়, কিন্তু কাছে গিয়া সেটা দেখলাম। হুজুর ধোক কিনলেন আর বললেন, হালিমা বসে আছে আর তার সামনে একটা শূন্য দোলনা, আর ওই আগুনের ভেতর দিয়ে একটা কালো ধোয়া কুণ্ডলি পাকায় ঘুরতেছে, আর মানুষের গলায় চিৎকার করে কইতেছে, কই আমারটা কই? হালিমা কোনো কথা কইতেছে না, শুধু ফেল ফেল করে তাকায় আছে। আমি আর ওইনে দাঁড়াই নাই, ধোয়া দোলে পড়তে পড়তে চলে আইসি। হুজুরের কথা শুনে ওনাদের সম্পূর্ণ ঘরে একটা কবরের নিরবতা নেমে এলো। হুজুর ওনাদের ঘরের দিকে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। দেয়ালের এক পাশে কোরআন শরীফ রাখা ছিল, সেদিকে তাকিয়ে বললেন, নামাজ তো ঠিক মতো পড়তেছেন তাই না? ওনার আব্বা মাথা নিয়ে বললেন, জে হুজুর আলহামদুলিল্লাহ। হুজুর বললেন, নামাজ ছাড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন, আমি বাড়িটা বন্ধ করে দেওয়া দেওয়ার ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ ধোয়া কালাম পড়ে হুজুর চলে গেলেন, কিন্তু এরপর থেকে ওনাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা শুরু হল। একদিন দুপুরে হঠাৎ দেখেন গোয়ালঘরের পাশে খড়ের কাদায় দাগু দাগু করে আগুন জ্বলছে। ওনার আম্মা চিৎকার করে উঠলেন, ওনার সবাই বালতে বালতে পানি ঢেলে এবং ওই আগুনটা নিভালেন। কিন্তু নিচে গিয়ে দেখেন কোনো আগুনই আসলে ওনারা নেভাননি। যে খড়গুলোতে ওনারা পানি দিয়েছেন সেগুলো সব শুকনো খড় ছিল, কোনো আগুন জ্বলেনি। ওনারা তো অবাক, সবার চোখের ভুল কিভাবে হয়। ওনারা উপরে উঠেলেন, উঠোনে দাঁড়াতে আবার দেখলেন নিচে আগুন জ্বলছে, আবার দূরে নিচে গেলেন, আবার দেখেন কিছু নেই। জিনের মায়া জিনিসটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা উনি সেদিন বুঝতে পেরেছিলেন। ওরা চোখের দৃষ্টিতে বিভ্রম করতে পারে। ওনার আম্মা রাতের ঘুম হারাম করে ফেললেন নিজের, সারা রাত জায়নামাজে বসে তসবি পড়তেন আর কাঁদতেন। ওনার আব্বাও একদম চুপচাপ হয়ে গেলেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, আর হালিমা আপা সারাদিন ওনাদের বাড়ির দিকে মুখ হাঁ করে তাকিয়ে থাকতেন। ওনার চোখে একটা হিংস্র রাগি দৃষ্টি, কিন্তু মুখে একটা কথাও বলতেন না। এর কিছুদিন পর সাকিনা খালা মারা গেলেন। ওনার বয়স হয়েছিল এবং উনি স্ট্রোক করে মারা গেছেন নাকি অন্য কোনো কারণ কেউ পরিষ্কার জানে না। গ্রামের মানুষজন মিলে ওনাকে দাফন করল, কিন্তু আশ্চর্যের বিষয় হালিমা আপার চোখে এক ফোঁটাও পানি নেই। মায়ের মৃত্যুতে তিনি একদম নির্বিকার, যেন কিছুই হয়নি, এমন একটা ভাব। সাকিনা খালা মারা যাওয়ার পর হালিমা আপা ওই বাড়িতে একদম একা হয়ে গেলেন। শহর থেকে ওনার ভাইরে এসে মাটি দিয়ে আবার চলে গেলেন যে যার মতো। ওনার আব্বা একদিন ওনার আম্মাকে বললেন, এইখানে আর থাকা ঠিক হবে না গো মেয়েদের মা, আমি জায়গা জমি বেচে দেওয়ার ব্যবস্থা করতেছি, পশুগুলো বেচে দিব, আমরা দূরে কোথাও যামুগা। কিন্তু ততদিনে তো ওনারা বড্ড দেরি করে ফেলেছেন। সেদিন ছিল অমাবস্যার রাত, চারদিকে খুটখুটে অন্ধকার। হঠাৎ করে ওনাদের বাড়ির টিনের চালে ধূপধাপ শব্দ শুরু হলো, কেউ যেন বড় বড় পাথর ছুঁড়ে মারছে। জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল, উঠোনের মাটির হাঁড়ি বাতিল সব ভেঙে চুরমার। ওনারা এই অবস্থায় সবাই মাঝখানে গুটিসুটি মেরে বসে আয়াতুল কুরসি পড়ছিলেন। এর মধ্যে হালিমা আপার বাড়ি থেকে একটা বিকট করে চেকা পড়া চিৎকার ভেসে হলো। ওনার আব্বার থাকতে পারলেন না, দেয়াল থেকে কোরআন শরীফটা বুকে চেপে ধরে দরজা খুললেন, বললেন, তোরা কেউ বাইরে বেরোবি না। এই কথা বলে ওনারা অন্ধকারে বেরিয়ে গেলেন। ওনারা জানলার ফাঁক দিয়ে দেখতে লাগলেন। ওনারা হালিমাপার বাড়ির দিকে দৌড়ে গেলেন। কিছুক্ষণ পর ওনারাও আর ঘরে বসে থাকতে পারলেন না, ওনারা মনাদের নিয়ে নিচে নেমে এলেন। ওনারা হালিমাপার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ভেতরের দৃশ্য দেখে ওনাদের আম্মা জ্ঞান হারানোর উপক্রম করলেন। ঘরের মাঝখানে একটা শূন্য দোলনা রাখা, দোলনার চারদিকে চাপ চাপ রক্ত আর মাংসের নাড়েভুড়ির টুকরো ছড়ানো, দেয়ালের গায়ে রক্তের ছাপ, অনেকগুলো তাবিজ, সুতার, জাদুটোনা জিনিসপত্র চারদিকে ছেঁড়া অবস্থায় পড়ে আছে। আর হালিমা আপা উনি ফ্লোরে পড়ে আছেন, ওনার শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করে খোলা, উনি বেঁচে নেই, রক্তের বন্যায় ভাসছিল ওনার শরীর। ওনার আব্বা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন দরজায়। গ্রামের আরো কয়েকজন মানুষ ততক্ষণে জড়ো হয়ে গেছে। হঠাৎ একটা বিকট শব্দ হলো মাটির নিচ থেকে। ওনার আব্বা চিৎকার করে বলে উঠলেন, ভাগো সবাই, দূরে সরে যাও সবাই। ওনারা সবাই পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। ঠিক তখনই একটা কান ফাটানোর শব্দে হালিমা আপার সম্পূর্ণ ঘরটা ধসে পড়ল, একদম মাটিতে যেন মিশে গেল, যেন মাটির নিচ থেকে কেউ সম্পূর্ণ ঘরটা টেনে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওনাদের গোয়াল ঘরের চালটাও যেন ধসে পড়ল। ভেতরের গরু ছাগলগুলো চিৎকার করে লাফালাফি শুরু করলো। ওই রাতেই ওনাদের পশুগুলো সব মারা গেল দেয়ালে চাপা পড়ে। ওনারা খোলা আকাশে নিচে দাঁড়িয়ে রইলেন, কাঁপতে থাকলেন। এর কয়েকদিন পরই ওনারা আব্বা ওনাদের নিয়ে ওই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন আত্মীয় স্বজনের কাছে। ওনারা কোনোদিনও এই গ্রামে ফিরে যাননি। ওনার আব্বা ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা শুরু করেন, নতুন জীবন শুরু করেন। অনেক বছর পর উনি যখন বেশ বড় হলেন, একদিন ওনার আব্বাকে জিজ্ঞেস করলেন, আব্বু, ছোটবেলায় ওই ঘটনাটার রহস্যটা আসলে কি ছিল? দেলোয়ার হুজুর আপনাকে সেদিন ভেতরে ডেকে কি বলেছিলেন, এবার তো আমাকে বলতে পারেন। ওনার আব্বা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর যা বললেন সেটা শোনার পর ওনার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল। ওনার আব্বা বললেন, শোন মেয়েদের, হালিমা যৌবনকালে গ্রামের একটা ছেলেটা পছন্দ করত, কিন্তু ছেলেটা ওরে বাধ্য দেয় নাই। হালিমা তখন পাগল হইয়া পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে যায় জাদুটোনা করার জন্য। ওই তান্ত্রিক খুব ভয়ানক কিসিমের জিন সাধক আছিল। সে হালিমার ওই পুরাতন জমিদারের বাড়িতে নিয়ে একটা কুফরি কাজ করে, কিন্তু কাজটা ঠিক মতো হয় নাই। উল্টা রিয়াকশন হইয়া তান্ত্রিকটা ওইখানেই ঘাড় মোটকায় মারা যায়। মেহেদি সাহেব কথা শুনে অবাক। ওনারা বাবার বললেন, তান্ত্রিক মারা যাওয়ার পরে ওই তান্ত্রিকের সাধারণ যে জিন ছিল সেটা হালিমার ঘাড়ে চাপে। ওইটা সাধারণ জিন ছিল না, এটা ছিল আগুনের তৈরি খুব ভয়ঙ্কর একটা জিন। এক দিন পর হালিমার একটা বাচ্চা হয়, না মানুষের বাচ্চা না, জিনের বাচ্চা। উনি আটকে উঠলেন, বললেন, কি বলেন আব্বা? ওনার আব্বা বললেন, হ, সকিনা খালা অন্ধ হইলেও বিষয়টা হয়তো আন্দাজ করতে পারছিল, তাই হালিমা ওই জিনের বাচ্চাটাকে লুকায় রাখার জন্য আমাদের গোয়ালঘরটা বাইসা লইছিল, ওই যে বস্তার ভিতরে খড়কোটার মাঝখানে। এই কথা শোনার পর ওনার মনে পড়ে গেল সেই রাতের কথা। ওনার আব্বা বলেছিলেন, আমরা যখন শীতে আগুন পোহানোর জন্য এই বস্তা থেকে খড়কুটো নিয়ে চুলায় দিছিলাম না, ওই খড়ের সাথে জিনের বাচ্চা চুলায় চলে গেছিল আর আগুনে পইরা মরে গেছিল। মেহেদি সাহেব বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। ওই রাতের সেই ভয়ঙ্কর চিৎকার, তাহলে এটা কোনো ইঁদুরের ছিল না, ওটা ছিল একটা জিনের বাচ্চার মৃত্যু যন্ত্রণা। ওনার আব্বা আরো বলেন, সেই জন্যই জিনটা খেপে গেছিল আঙ্গুর উপরে আর হালিমার উপরে, কারণ হালিমা বাচ্চা থেকে রক্ষা করতে পারে নাই, আমাদের তো কোরআন আর নামাজের কারণে জিনটা সরাসরি ক্ষতি করতে পারেনি, আর হুজুর ঘর বন্ধ করছিল, কিন্তু হালিমা তো কুফরি করছিল, ওর তো কোনো প্রোটেকশন ছিল না, তাই নিজের রাগটা ওই জিন হালিমার উপরই মিটাইছে। মেহেদি সাহেবের আব্বু কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেহেদি সাহেবের জীবনে ঘটে যাওয়া মূল ঘটনাটি ছিল এটাই। আমি শুনেছি ওনারা গ্রাম ছাড়ার পর হালিমা আপার ভাঙা বাড়ির আশেপাশে কেউ রাতে যাওয়ার সাহস করেনি। এখনো নাকি গভীর রাতে ওই দিক থেকে গেলে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, আর মাঝে মাঝে নাকি দেখা যায় একটা কালো ছায় পাগলের মতো কি যেন খুঁজছে। এই ছিল মেহেদি সাহেবের ঘটনা। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনলেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমি সকলের কাছে কৃতজ্ঞ। ভালো না লাগলে আপনারা আমাকে বলতে পারেন বা সাজেস্ট করতে পারেন আমি কেমন টাইপের ঘটনা আপনাদের জন্য আনতে পারি। আজকে আপনাদের জন্য আমার এই আয়োজনই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবভিয়াসলি bhoot.com এর সাথে থাকবেন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
bhoot.com with Russell.
আমার সুর শুনতে শুরু করেছিলেন এবং এখন ঘটনা পাঠেন। আমার এটা ভাবতেই ভালো লাগে এবং আমি খুবই আনন্দিত হই যখন কেউ শুনতে শুনতে হঠাৎ মনে করেন এবার তিনিও একটা ঘটনা পাঠাবেন। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। বুঝতেই পারছেন এবারে যার ঘটনা আমরা শুনব তিনি শাহরিয়ার। পাঠিয়েছেন একটি অডিও ক্লিপ, চলুন শুরু করা যাক।
হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম শাহরিয়ার, আমি ছোটবেলায় ভূত এফএম এর অনেক রেগুলার লিসেনার ছিলাম। রেগুলারলি আপনার শো শুনতাম যখন ধরেন ক্লাস 7-8 পড়ি। এরপরে বুঝেন বড় হতে হতে ব্যস্ততায় শোনা কমে যায় এবং এরপরে শোটাও বন্ধ হয়ে যায়। আমি যা শুনেছিলাম দেখেছিলাম, তো আমি পার্সোনালি অলওয়েজ এরকম সুপার ন্যাচারাল জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করি ইউটিউবে, আমার ইন্টারেস্টিং লাগে এসব অনেক। তো কয়েকদিন আগে র্যান্ডমলি আপনার এই ভূত.কম চ্যানেলের একটা ভিডিও আমার ফিডে আসে, এন্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ ব্রট দিস প্ল্যাটফর্ম ব্যাক। তো আজকে যে কাহিনীটা আমি শেয়ার করতে যাচ্ছি, এটা আমার ফ্যামিলির ভিতরে ঘটে যাওয়া একটি কাহিনী। এটা হয়েছে আমার বড় ফুপি এবং ওনার ফ্যামিলির সাথে। বলে রাখা উচিত যে আমার বড় ফুপি কয়েকদিন আগে ইন্তেকাল করেছে আনফর্চুনেটলি। আপনারা ওনার জন্য দোয়া করবেন আশা করি। উনি 5 মেয়ে এবং 1 ছেলে এবং অনেক নাতি নাতনি রেখে গিয়েছেন, ওদের জন্য আশা করি আপনারা দোয়া করবেন। তো যে কাহিনীটা আমি বলতে যাচ্ছি, এটা হবে অ্যাপ্রক্সিমেটলি 1990s এর দিকে, 1990s দশকের দিকে। এবং এই কাহিনীটা যেটা আমার বড় ফুপির ব্যাপারে আমি শুনেছি আমার ছোট ফুপির কাছ থেকে। তো আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়, আমার বড় ফুপি ওই সময় কুমিল্লাতেই থাকতেন। ওই সময় যেহেতু বলেছি 1990s, বুঝতেই পারেন আমাদের গ্রাম এবং গ্রামের আশেপাশে এলাকা অনেক অ্যাগ্রিকালচার ফোকাস ছিল। তো মূলত এই কারণে এরকম একটা প্রথা বা সেইং ছিল যে যেই বাড়িতে ছেলে বেশি ওই বাড়ি বেশি ব্লেসড, বা ওই বাড়ির স্ট্যাটাস বেশি, এরকম একটা প্রথা চলিত ছিল। হয়তো এখনো বাংলাদেশের কিছু কিছু গ্রামে এরকম প্রথা চালু আছে। তো আমি আগে বলেছি উনি ওনার আমার ফুপির 1 ছেলে বেঁচে আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ছেলে হলো গিয়ে ওনার সবচেয়ে ছোট ছেলে যে বেঁচে আছে। ওনার তার আগেও আরো 4টা ছেলে ছিল যারা খুব অল্প বয়সে মারা গিয়েছে, যেটা আমার জন্মের বহুত আগে। তো ওনাদের মারা যাওয়ার ব্যাপারে আসলে আমি কখনো ভাবে জিজ্ঞেস করিনি, আমি আমার বড় ফুপিকে কখনো জিজ্ঞেস করিনি, আমার অন্যান্য চাচা ফুপিকেও কখনো জিজ্ঞেস করিনি। তো আমি ওদের কাহিনী বলতে পারছি না, কিন্তু আমার ছোট ফুপি আমাকে যে কথাটি বলেছিল যে গ্রামের কিছু মানুষ জেলাস ছিল এটা নিয়ে, যে ওনাদের এতগুলি ছেলে সন্তান এবং মোস্ট লাইকলি ওনাদের উপরে গ্রামেরই কেউ কালো জাদু বা তাবিজ রিলেটেড কিছু করেছিল। এই কনক্লুশনে কিভাবে আমার ফুপি পৌঁছেছে এবং হয়তো আপনারা পৌঁছাবেন, এটা ওনার ছোট ছেলের একটি কাহিনী শুনলে আশা করি একটা আইডিয়া পাবেন। তো আমার ফুপির ছোট ছেলে, ওনাকে মাসুদ ভাইয়া ডাকি আমরা, উনি তখন হয়তো কয়েক মাস বয়স হবে, তখন উনি হাঁটতে পারেন না। তো এই কাহিনীটা যখন ঘটেছে তখন ছিল বিকালবেলা, আমার ফুপি আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, মাসুদ ভাইয়া ওনার পাশে ঘুমিয়েছিল। তো ঘুমের মধ্যে হঠাৎ আমার ফুপির ঘুম ভাঙল আমার দাদি মানে ওনার মায়ের ডাক শুনে। আমার দাদি আমার ফুপিকে বলল তাকে ঘুম থেকে উঠতে, কারণ ওনার একটু পানি লাগবে, ওনার জন্য পানি আনতে, আর মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, তো একটু পর আজান দিবে, তো অজু করে আসতে বলল ওনাকে। আমার ফুপি তখনও একটু ঘুমের ঘরে ছিল, তো ঘুমের ঘরে উনি উঠল, উনি একটা বাতি জ্বালালো, ওটাকে আমার মনে পড়ে আমাদের গ্রামে কূপ বলা হয়, যেটা শুদ্ধ বাংলা আমি জানি না, কিন্তু ওটা দেখতে অনেকটা ওই আলাদিনের চেরাগের মতো ছিল। আমি খুব ছোট থাকতে ওটা দেখেছিলাম, কিন্তু এরপরে মানুষ হারিকেন ইউজ করা শুরু করেছিল, এখন তো অবভিয়াসলি অনেক ধরনের টেকনোলজি আছে। তো ওই কূপ জ্বালিয়ে, যেহেতু তখন জাস্ট মাগরিবের আজানের অলমোস্ট সময়, সো অলরেডি ডার্ক হয়ে গিয়েছে, তো ওই কূপ জ্বালিয়ে আমার ফুপি একটা কূপ ঘরে রেখে আরেকটা নিয়ে বের হলো পুকুর পাড়ের দিকে পানি ভরার জন্য এবং অজু করার জন্য। তো পুকুর পাড়ে পানি ভরে অজু করার সময় হঠাৎ ফুপির ঘুমের ঘোর অবভিয়াসলি ভেঙে গেল, যেহেতু অজু করছিল, এবং উনি একটা খুবই ভয়ানক জিনিস রিয়েলাইজ করল। তো আমার দাদি কয়েকদিন আগেই ঢাকায় গিয়েছিল আমার চাচাদের বাসায় বেড়াতে, অ্যান্ড ওনার ওই সময় আমাদের গ্রামের বাড়িতে থাকা সম্ভবই ছিল না। উনি এটা বুঝতে পেরে অবভিয়াসলি অনেক ভয় পেয়ে জোর পায়ে হেঁটে বাড়িতে ফেরত যাওয়া শুরু করলো। বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাতে উনি শুনতে পারলো যে আমার ভাই যে তখন ঘুমিয়েছিল তার বিকট কান্নার আওয়াজ, যেন কেউ তাকে বিকট কান্নার আওয়াজ। আপনি বুঝতে পারেন একটা বাচ্চা কান্দলে কিরকম আওয়াজ হয়। তো ভিতরে গিয়ে দেখে যে যে কূপটা জ্বালানো ছিল বাতি, যেটা আমার ভাইয়ের থেকে বেশ দূরে নিয়ে জ্বালিয়ে রেখেছিল, কোথায় আমি এক্স্যাক্টলি মনে নেই বা বলেনি হয়তো আমার কূপি, তো ওই কূপটা কিভাবে জানি আমার ওই ভাইয়ের গায়ের উপরে পড়েছিল এবং ওনার বাম পাশে অলমোস্ট আগুন ধরে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে ওনার কাছে পানি ছিল, তো উনি আমার ফুপি আগুনটা নিভাতে সক্ষম হলো। আমার ভাই আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল, কিন্তু ওনার বাম পাশে মুখে এবং বাম হাতের বিভিন্ন জায়গায় এরকম পার্মানেন্টলি বার্ন মার্কস, যেটাকে বলা হয় পোড়ার দাগ, দাগ বসে যায় পার্মানেন্টলি, যেগুলি ওনার এখনো আছে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড অবভিয়াসলি আমার দাদিকে উনি আর দেখতে পাইনি ফেরত আসার পর। অ্যান্ড এটা এখনো আমার একটু উইয়ার্ড লাগে, গিভেন দ্য ফ্যাক্ট জোনার ফ্যামিলিতে ইভেন এখনো অনেক কম বয়সে কিছু কিছু ছেলে মারা যায়। এরকম সব ছেলে মারা যায় না আল্লাহর রহমতে, কিন্তু কিছু কিছু মারা গিয়েছে কম বয়সে র্যান্ডমলি। যেমন 4-5 বছর আগে আমি জানতে পারি যে ওনার একটা মেয়ের ছেলে, মানে ওনার নাতি, যে কিনা তখন হয়তো ক্লাস 7-8-9 পড়বে, ওই ছেলে হঠাৎ একদিন কাঁচা খেজুরের রস খেয়ে পরের দিন মারা গিয়েছে, যেটা একেবারে ইম্পসিবল না, কিন্তু ইটস ভেরি রেয়ার, সচরাচর দেখা যায় না বা শোনা যায় না। তো গ্রামের বেশিরভাগ মানুষই যারা ওনার কাছের না, তারা ওই বাড়িতে যেতে ভয় পায়। গ্রামের মানুষের একটা ইয়া হয়ে গিয়েছে যে ওই বাড়িতে কোন রকমের কার্স বা তাবিজ, ব্ল্যাক ম্যাজিক যেটাই বলুন, কোন রকমের আচর আছে, যে কারণে মানুষ সচরাচর এদিকে যায় না। আমি পার্সোনালি এসবে অনেক স্ট্রং বিশ্বাস রাখি না, আমার জাস্ট ইন্টারেস্টিং লাগে প্যারানর্মাল জিনিস ঘাটতে, কিন্তু এই পার্টিকুলার কাহিনীটা আমার মনে হয় কোইনসিডেন্স আর প্যারানর্মালিটির একেবারে বর্ডার, একেবারে মাঝখান বরাবর, যে ইউ ক্যান্ট রিলি ডিনাই ইট নর অ্যাগ্রি উইথ ইট, এরকম টাইপের একটা জিনিস। তো এই জন্য আমি আজ শেয়ার করলাম আপনাদের সাথে কাহিনীটা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভালো থাকবেন এবং আমার এবং আমার পরিবার পরিজনদের জন্য আশা করি দোয়া করবেন। শাহরিয়ার, আই এম স্পিকিং ফ্রম অন্টারিও, ক্যানাডা। থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আজকের মতো বিদায় নিতে হবে, ফিরে আসবো আবারও খুব দ্রুত ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।